exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতিথির জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সপ্তাহান্তে আরো একটা দিন, অপেক্ষা করে থাকি কবে কখন আপনাদের মুখোমুখি হব এবং লাখ লাখ শ্রোতার সঙ্গে কবে কানেক্ট হব। এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আমাকে যারা শোনার জন্য রেডিও টিউন করে আছেন, ঢাকা FM 90.4 টিউন করে আছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবকিছু জানিয়ে শুরু করছি আমাদের এই প্রিয় অনুষ্ঠানটি। জীবন গল্প, জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে এমন সব জীবন গল্প উঠে আসে যে জীবন গল্পগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দেয়, কখনো কখনো রাতের ঘুম হারাম করে দেয়, জীবনে চলার পথকে অনেকখানি সহজ করে দেয়, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে অনেকখানি সাহায্য করে। আজকে যে মানুষটি এখানে জীবন গল্প বলতে যাচ্ছে তার সাথে পরিচিত হবার আগে বরাবরের মতোই আপনাদেরকে মনে করিয়ে দেব, আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হয়, একমাত্র চ্যানেল ঢাকা FM এর ইউটিউব চ্যানেল www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল www.youtube.com/dfm904। এই চ্যানেলটি থেকে আপনি আমাদের সমস্ত কন্টেন্ট ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং শুনতে পারবেন। আমাদের যে অনুষ্ঠানটি এখন আপনারা শোনা শুরু করেছেন রেডিওতে, ইন দ্য মিন টাইম রেডিওতে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা আমাদের অনুষ্ঠানটি ওখানে আপলোড করি। সো অবশ্যই আপনি ওখানে আসবেন, যে কাজটি করবেন ইউটিউবে আসার পরে আমাদের যে চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে যে লাভটি হবে, আপনি আমাদের এখানে নতুন কোন অনুষ্ঠান আসলে সঙ্গে সঙ্গে মোবাইলে জানতে পারবেন, আপনাকে মোবাইলে নোটিফাই করা হবে এবং আপনি সবার আগে সেটা শুনতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। যাই হোক, আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে নামটা একটু বলেন।
আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
আতিক, বয়স কত?
বয়স 18 বছর 3 মাস।
18 বছর 3 মাস, মানে সাবালক হয়েছেন আপনি বাংলাদেশ সরকারের? না, তাও তো না বোধ হয় না, 18 বছর পর্যন্ত হয় প্রাপ্তবয়স্ক ধরে নেওয়া হয়। ওকে, আপনি জীবন গল্প এখানে বলতে এসছেন, তার পিছনে একটা কারণ আছে আমি জানি, কারণটা না হয় পরেই জানি, কিন্তু অনুষ্ঠানটা শুনেন কবে থেকে আপনি?
ঢাকা FM প্রায় আমি এক দেড় মাস থেকে শুনি।
এবং আমাকে শুনেছেন কি এক দেড় মাস যাবৎ নাকি আরো আগে থেকে?
না, এর আগে থেকে আপনার বই বের হয়েছিল।
আচ্ছা, ওকে।
আমি পড়তাম, আমার মামা সবসময়, আমার একটা মামা আছে,
জি,
উনি আপনার বইটা মানে কিনে নিয়ে আসে।
ওই বই পাওয়ার আগে কি আপনি শোনেননি রেডিও?
না, আমি ঢাকায় আসার পর মামার বাড়ি বাসায় আসি, আসার পর ওটা বইটা দেখি আমি, জীবন গল্প।
আচ্ছা আচ্ছা।
তখন ওখানে দেখি আপনার নাম ডিটেলস গল্প দেখি।
আচ্ছা, তারপরে আপনি পড়াশোনা শুরু করেন এবং তারপরে আপনার মনে হলো যে রেডিও শোনা দরকার, তারপর আমি রেডিও শুনেছেন।
তখন আমি রেডিও শুনতাম।
তো আমাকে শুনছেন কত বছর যাবৎ?
আপনাকে আমি চিনতাম
এক বছর
থেকে, আমি ঢাকায় আসার পর থেকে।
ওকে, প্রিয় শ্রোতা, এটা খুবই সৌভাগ্যজনক ব্যাপার আমি বলবো যে বইও আমাদের শ্রোতা বাড়াচ্ছে। যাই হোক, এবারের বইমেলায় কিন্তু আমার একটা বই এসছে, আপনারা নিশ্চয়ই জানেন, ঢাকা FM এর একটা মাত্র বই, সেটা হচ্ছে জীবন গল্প অ্যান্ড সিক্রেটস। আপনারা সিক্রেটস বললেই হবে যে আর জি কিবরিয়ার সিক্রেটস বইটা চাই। অনেকেই অনলাইনে অর্ডার দিয়েছেন এবং অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার দিয়েছেন। আমি যে নাম্বারটি এখানে মেনশন করি সেই নাম্বারে সবাইকে একটু ধৈর্য ধরতে বলবো, এই কারণে বইটা অলরেডি আপনাদের অনেকের কাছেই চলে গেছে। হ্যাঁ, কিন্তু যেহেতু অনেকেই আমি যত জানি যে একেবারে সেই দূর দূরান্ত থেকে, রংপুর এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে, রাজশাহীর প্রত্যন্ত অঞ্চল থেকে, সিলেট, বিভিন্ন জায়গা থেকে অর্ডার এসছে, সবাইকে একটু বলবো ধৈর্য ধরার জন্য, দুই একদিন একটু লেট হতে পারে কিন্তু কুরিয়ার আপনার ঠিকানায় নিশ্চয়ই পৌঁছে যাবে। বইটির মূল্য ধরা হয়েছে 200 টাকা। আর বইটি যারা এখন পর্যন্ত অর্ডার করেননি তাদেরকে আমি বলবো, কারণ লিমিটেড খুবই 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 কম। আমরা আসলে এটা বৈষয়িক বিষয় চিন্তা করি, বইগুলো বাজারে আনি না এবং এখান থেকে আসলে প্রচুর লাভও হয় না। আর সবসময় আমার একটা উদ্দেশ্য থাকে, এখান থেকে যে লাভটা হবে সেই লাভটা চ্যারিটিতে দিয়ে দেওয়ার জন্য, কারণ এটা এই লাভটা নিয়ে আসলে মানে খুব বেশি অঙ্কের অর্থও না, খুব অল্প অ্যামাউন্টের, এবং যেটাই হোক না কেন এটা আমি সাধারণত চ্যারিটিতে দিয়ে দিই। কোনো দুস্থ যারা আছেন বলা যেতে পারে যে গতবার যেরকম আকলিমা সাহায্য করেছিলাম এবারও হয়তো এরকম কাউকে করব, যেহেতু বইমেলা চলছে ইন্টারমিডিয়ে আপনারা জানতেই পারবেন। তো যারা বইটি এখন পর্যন্ত অর্ডার করেননি তাদেরকে আমি বলবো বইটি অর্ডার করার জন্য আমি নাম্বার দুটো বলে দিচ্ছি যেহেতু বইয়ের প্রসঙ্গ চলে আসলো। প্রথম নাম্বারটি হচ্ছে যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে, আপনি চাইলে এখনই ফোন করে এখনই অর্ডার দিতে পারেন, ওকে রেডি আমি বলছি আপনারা নোট করবেন প্লিজ। সেটা হচ্ছে 09638771771। আবারও বলি 09638771771। এবার ইংরেজিতে বলছি 09638771771। বইটির বাজার মূল্য হচ্ছে 200 টাকা। যদি আপনি কুরিয়ারে, যেহেতু আপনার কুরিয়ারে যাবে সুতরাং কুরিয়ারের চার্জটা আপনাকে দিতে হবে, ওকে। আরেকটি বিষয়, যদি আপনারা আরেকটি নাম্বার নিতে চান, অফিস টাইমে শুধু খোলা থাকে rockumari.com-এর 16297। আমি আবারও বলছি 16297, এই নম্বরও আপনি অর্ডার করতে পারেন। ওকে, অনেক কথাই হয়ে গেল আজকে ভূমিকাতে, আপনার জীবন গল্প থেকে আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে।
আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমি অনেক খুশি। এক দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম, আমি একা এবং আমার একটা ছোট বোন আছে। আমার বাবা মার স্বপ্ন যে যত কষ্ট হোক না কেন আমাকে লেখাপড়া করাবো, গ্রাজুয়েশন কমপ্লিট করাবো, ভালো একটা চাকরি দেওয়াবো।
আতিক, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যে ভাষায় মানুষের সঙ্গে কথা বলেন, প্রত্যেকটি ভাষাই আমাদের কাছে খুবই শ্রদ্ধার, ওকে। আপনি যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, যেভাবে বন্ধুদের সাথে কথা বলেন, আপনি ঠিক এখানে সেভাবেই কথা বলবেন। লাখ লাখ মানুষ আপনাকে শুনছে, আপনাকে একটু অন্যরকম পোশাকি ভাষা এবং যেই ভাষা আপনি সাধারণত বলতে অভ্যস্ত না সেটা চেষ্টা করার দরকার নেই, এতে আপনার ভেতরের যেই মনের কথাটা সেটা ঠিক মতো বের হবে না, ঠিক আছে? আমি বলবো আপনাকে, আপনি যে ভাষায় কথা বলেন, যেভাবে কথা বলেন আপনি বন্ধুদের সাথে, ঠিক সেভাবেই এখানে কথা বলবেন, ওকে?
প্লিজ। আমি অনেক দরিদ্র ফ্যামিলির ছেলে।
আপনার বাবা কি করতো?
আমার বাবা মানে অন্য জমিতে কাজ করতো,
কৃষক ছিল।
হ্যাঁ, কৃষক, ঢাকায় আসতো, ঢাকায় কাজ করতো।
আচ্ছা, আপনি বড় ছেলে ছিলেন?
হ্যাঁ, আমি
মানে বড় সন্তান।
হ্যাঁ, আমি বড়।
আচ্ছা,
আমি যখন জিএইচসি পরীক্ষা দেই, মানে তখন তো ক্লাস 7-6, তখন অতটুকু বুঝি নেই, যখন আমি জিএইচসি পরীক্ষা দেই তখন থেকে আমার বাবা মারও স্বপ্ন ছিল আমি যখন ভালো রেজাল্ট করি জিএইচসি পরীক্ষাতে, যে আমার ছেলের ভালো একটা চাকরি নিয়ে দেবো, ডিফেন্সের চাকরি। এবং আমার বডি ফিগার এখন যেরকম, তখন আরো মানে অনেক মানে ইয়া ছিল, চওড়া ছিল। এবং প্লাস ক্রিকেট মাঠে যখন গেতাম ছোটবেলায় ক্রিকেট খেলতাম, মানে অনেকজন বলতো, নানান সমালোচনা করতো আমাকে নিয়ে। যে
আমার বাড়ি কোথায়?
আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম, রৌমারী থানা, রতনপুর গ্রাম।
ওকে,
ওখানে ক্রিকেট খেলতাম, সবাই আমাকে নিয়ে সমালোচনা করতো যে অমুকের ছেলে অনেক লম্বা চওড়া।
সমালোচনা না, আলোচনা?
হ্যাঁ, আলোচনা করতো যে ম্যাট্রিক পরীক্ষা দিলে ওর ডিফেন্সে চাকরি হবে আর্মিতে, এরকম। এবং আমার বাবাকেও বলতো, আমার মাকেও বলতো, আমাকেও সবাই বলতো। এবং আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি পুলিশ হব, আমি দেশের জন্য কাজ করব। এবং আমার বাবা মারও স্বপ্ন ছিল যে আমার ছেলেকে ডিপার্টমেন্টে দিব, এরকম। যখন আমি ক্লাস 9-এ উঠি জিএইচসি ভালো একটা রেজাল্ট নিয়ে, তখন আমার স্বপ্নটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং ফ্যামিলিরও স্বপ্নটা অনেক বড় হয়। আমি কমার্স নিয়ে লেখাপড়া শুরু করি, কমার্স নিয়ে। আমার মামা সাজেশন দিচ্ছে যে তুই কমার্স নিয়ে পড়, আমি মামার সাজেশনে কমার্স নিই তখন সেই সময়। এবং 9-10 এবং ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করি।
আপনার বাবা কৃষক ছিলেন, তার তো পড়ানোর সামর্থ্য ছিল এই কৃষি কাজ করে?
না, সে আমাদের ফ্যামিলি চালাইতো, প্লাস মানে কোন আয় করতো না উনি, উনি আমার পিছে সবকিছু খরচ করতো।
এই কৃষি কাজ করে যে পয়সা হতো সেটা আপনার পিছনে?
হ্যাঁ, আমার পিছে খরচ করতো।
আচ্ছা,
এবং আমাকে মাঝে মাঝে বলতো ডাক দিয়া, জাতি তুই আমার ভবিষ্যতের অ্যাকাউন্ট, এভাবে আমাকে বলতো,
ভবিষ্যতের অ্যাকাউন্ট।
হ্যাঁ, আমাকে এভাবে বলতো। এবং যখন ম্যাট্রিক পরীক্ষা ভালো রেজাল্ট নিয়ে পাস করি, তখন আমি ইন্টারে আবার কমার্স নিয়ে পড়া শুরু করি। তখন একবার আর্মিতে গেলাম, আর্মিতে যখন আমি যাই, ও আর্মিতে যাওয়ার আগে কিছু কাহিনী আছে। আমার পায়ের একটা আঙ্গুলের সমস্যা ছিল, আপনার নোগের একটা সমস্যা ছিল।
জি,
এখন আমি বাড়িতে বলি, মা আমার এই সমস্যা, যদি আমি আর্মিতে যাই তাহলে তো বের করে দেবো, আমি তো সম্পূর্ণ ফিট, কিন্তু ওটা তো আমার আনফিট। সেই সময় ভাইয়া চৌত মাসি দিন, আমাদের আব্বা ঢাকায়, অনেক কষ্ট আমাদের ফ্যামিলিতে সেই সময়, মানে অনেক কষ্ট চলতেছে, টাকা পয়সা নাই একেবারে, আমাদের জমি জমাও নাই একেবারে, এক কাটা এরকম যে জমি আছে ওই পরিমাণে জমিও নেই। মা আমার বলতেছে যে তোর বাবার কাছে টাকা নিয়ে শুধু বাজার খরচ করলাম, আর সে এই সময় তো টাকা নেই আমাদের কাছে, আমরা কি করি? আর মা অনেক কষ্ট করে আমাদের খাবারের চাউল ছিল, পরে আমার চাউল বের করে দিচ্ছে, যা বাজারে বিক্রি করে তুই ওটা ঠিক করে নেয়, অপারেশন করা লাগে 400 টাকা না 500 টাকা, ওই 400-500 টাকা আমার বাড়িতে ছিল না।
আপনার খাবারের চাল বিক্রি করে পায়ের নখটা ঠিক করেছেন যাতে করে আপনি আর্মিতে আপনি জয়েন করতে পারেন।
হ্যাঁ, জয়েন করতে পারি। প্লাস আমি ওইটা করছি, অপারেশন করছি, হাসপাতালে আইসা ওষুধপাতি নিচ্ছি, কম কম করে ওষুধপাতি সব নিচ্ছি, ডাক্তার যে পরিমাণে নিতে বলছে ওই বলে নিতে পারিনি আমি। আমি ব্যান্ডেজ করে যখন বাড়িতে চলে আসি প্রচুর রক্তক্ষরণ হয়। আমি যখন সুস্থ হই, মানে সুস্থ বলতে আমার শুধু পাটটা শুধু অবশ করছিল, আমি যখন উঠি দেখি অনেক রক্তক্ষরণ হয়েছে। পরে যখন আমার আঙ্গুল শুকাইলো, যখন আমার আঙ্গুল শুকাইলো, শুকানোর পর আমি আর্মিতে যাই। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে,
ফেব্রুয়ারি।
আমি আর্মির মাঠে মাঠে যাই। মাঠে যাওয়ার পর আমার সব কিছুতে ফিট, আপনার প্রাথমিক মেডিকেল হয়েছে, আপনার চূড়ান্ত মেডিকেলে আমার একটা দাঁতের সমস্যা ছিল, আবার একটা সাইডে দাঁতের সমস্যা ছিল। এখন আমাকে মেজর বলতেছে, মেজরের সামনে যে আসছি, পরে আমারে বলতেছে যে তুমি ওটা ক্যাপ করে নেক্সট টাইমে আইসো, তোমার ফিগার টিগার অনেক ভালো, নেক্সট টাইমে তুমি ট্রাই করো। আমি আসলাম।
দাঁতের সমস্যাটা কি আপনি আগে থেকে জানতেন?
হ্যাঁ, আগে থেকে জানতাম, একবারে লাস্টে তো মনে করছি যে ওইটা মনে হয় তেমন কিছু
হবে না।
কালো হয়েছে সামান্য, কিন্তু বলছে যে ওটা রোড ক্যানেল করে তুমি ক্যাপ করিও, ওইটা ক্যাপ করে আইসো। পরে আমি আসলাম। আসার পর কলেজ করতেছি, এই সময় আমার ফ্যামিলির, মানে আমার মার সঙ্গে হঠাৎ করে কাজ করতে বলে একটা আমার আম্মু, আমি কাজ করিনি, আম্মু অনেক রাগারাগি করছে, আমি অনেক অলস টাইপ ছিলাম একটু।
আচ্ছা।
এবং আমাকে আম্মু তেমন আমাকে কাজ করাইতো না, মানে চিন্তা করত যে আমার ছেলেরে যদি মাঠে পাঠাই যদি আঙ্গুল কাটতো তাহলে চাকরি হবে না। আমার আম্মু নিজে কাজ করতো। আগিন কি যেন কাজ করতে দিছে একটা, আমি কাজটা করি নাই। এখন আম্মু আসলে রাগারাগি করছে যে তোর আমি কবে কাজ করতে দিই, আজকে তোর আমি বলছি এই জিনিসটা আনতে, তুই নিয়ে আসলি না, আর তুই ছাড়া আমার কে আছে, তুই বড় ছেলে।
অভিমান করেছে।
হ্যাঁ, অভিমান করছে। আমি আবার মনে মনে ভাবলাম যে এখন যে বাড়ি থেকে পালাই যাই আমি, তাহলে আমি কয়েকদিন ফাঁকিও দিতে পারবো, স্কুলও যাবো না, কলেজেও যাবো না, প্লাস এই কাজগুলো করবো না।
কি কাজ ছিল এটা?
এটা ছিল সেই সময় অন্যের জমিতে, ওই যে আপনার আমাদের গরু ছিল একটা, মানে ধান যে কাটে, ওই ধানের কাইটা মানে মানুষের ওদের বাড়িতে, গৃহস্থের বাড়িতে পিটাইতাম, পিটাই শুধু ওই আমরা আটিটা নিয়ে আসতাম।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ধান কেটে দিবেন, ধানটা আপনি হচ্ছে ধান ছড়িয়ে, এটাকে বলে গাছ থেকে ছাড়ানো।
হ্যাঁ,
ধান গাছে বাড়ি দিয়ে ধানটা ছড়াবেন, এতে আপনাদেরকে যেটা দিবে ওনারা সেটা হচ্ছে খড়টা।
খড়টা ওটা আমরা গরু রেখা হবো।
আচ্ছা, এই পরিশ্রমের বিনিময়ে শুধু খড়টুকু পাবে।
হ্যাঁ, খড়টুকু।
আচ্ছা,
এখন আম্মুর সঙ্গে আমার তখন মাথায় এটা আসলো যে এই সময় আমি বাড়ি থেকে পালাই যাই আর আম্মুর আমি কাদাম, এরকম প্ল্যান করলাম। করার পর আমি বিকালবেলা ব্যাগ টেক নিয়ে আম্মু যখন কই গেছে, আমি ব্যাগ নিয়ে পালাই গেছি। ওই প্ল্যানিং করে আমার এক নানু ছিল পাথরেশ্বর বাড়ি, ওটা ছিল আমার নানা চাস্ত বোন, ওখানে বিয়ে হয়েছিল বক্সিগঞ্জ বাজার। ওটা হচ্ছে আপনার পাথরেশ্বর নামে একটা জায়গা, ওদের গ্রাম। বলি যে ওই বাড়িতে যাব। ওই বাড়িতে প্রথমত যাই আমি। যাওয়ার পর পরে নানুর সঙ্গে কথা বললাম যে নানু ভালো আছেন? হ্যাঁ, তুই এতদিন পর আসছস আমাকে? হ্যাঁ, এর আগে তুই নানু আমাদের বাড়িতে আসছিল, আসার পর আম্মুরে বলছে যে ওরে পাঠায় দিও তো আমাদের বাড়িতে।
এবং
আমারও বলছে যে অনেকদিন থেকে যাস না তুই আমাদের বাড়ি, বেড়ায় আসিস। পরে নানুর বাড়ি থেকে, নানু ভালো আছেন? কয়ে হ্যাঁ। কয়ে বস তুই, কয়ে বাড়ির সবাই ভালো আছে? কয়ে হ্যাঁ ভালো আছে। কয়ে আসছস কয়েকদিন থাক? তো মনে মনে ভাবি যে থাকবোই তো বাড়িতে, কাঁদাচ্ছি আমি মারে, মানে এই প্ল্যানিং আমার মাথার মধ্যে সবসময় ওইটাই ঘুরঘার করছে। এখন বাড়ি থেকে আমি কোনো যোগাযোগ বন্ধ করছি। তার পরের দিন টেলিভিশন, নানুর রুমে টেলিভিশন ছিল তো, আমি টেলিভিশন দেখতেছি। সেই সময় একটা মেয়ে দেখি রুমে আসছে, কেমন যেন আমার ভালো লাগলো সেই সময়টা।
কোন ক্লাসে পড়েন ওই সময়টাতে?
আমি ইন্টার সেকেন্ড ইয়ারে।
ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন? ওকে।
আই পরীক্ষার আগে এই সময়।
ওকে।
কেমন যেন ভালো লাগে আমার, ভালো লাগে। পরে আমি টেলিভিশন দেখলাম, দেখার পর ও প্রতিদিন ওই নানুর রুমে আসে। কে ওই মেয়েটা
আপনি জানেন না?
ওইটা জানি না। পরে ওই নানুর একটা ছেলে আছে, মামা, ছোট, নাম সুজাত। ওর কাছে আমি জিজ্ঞেস করি যে মেয়েটা কে? আমার ভাতিজি লাগে, মানে আমার ওই নানার মানে নাতনি লাগে।
আচ্ছা,
আমি ফির নাতি হই।
ওকে,
বুঝতে পারছেন। আমি আবার বললাম যে ওর কি বিয়ে হয়েছে? কয় না, বিয়ে হয়নি। কয় মামা কি জন্য প্রশ্ন করছেন? কই না, এমনিতে স্বাভাবিক, একটা সুন্দরী মেয়ে তো দেখলে বলতে পারি। ওর মামা হাসে, ফ্রি ছিলাম তো। কয় আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ও রাত্রে ঘুমাইছে ওই সুজাত আমার মামা, ওর ফোনটা আমি নিচ্ছি বালিশের তল দেখি, নিয়ে আমি এক এক করে নাম্বার চেক করতেছি। দেখি যেহেতু ওর ভাতিজি লাগে, অবশ্যই নাম্বার আছে ওখানে। পরে দেখি ওখানে সেভ করা আছে পারভিন নামে, আমি নাম জানতাম মেয়ের। পরে নাম্বারটা ওখানে কালেক্ট করছি।
ওকে,
প্রত্যেক দিন সকালবেলা ওই মেয়ে আসবো, এসে টেলিভিশন দেখবো, নয়টা পর্যন্ত থাকবো, আবার চলে যাইব, আবার সন্ধ্যার পর পর আসবো।
আচ্ছা,
এবং আমিও তার সঙ্গে সময় দিতাম। এবং যেদিন থেকে আমি নাম্বার দিলাম সেদিন থেকে তার আমি এসএমএস করা শুরু করছি। এখন বলতেছে ও এসএমএস করে আমার পরিচয় যাচ্ছে যে তুমি কে। আমার আমি পরিচয় আর দিই না। বেশ কয়েকদিনই ভাই কাটে, প্রায় সাত আট দিন।
এই সাত আট দিন বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই?
কোনো আমার যোগাযোগ নেই।
আমরা বিরতি নেব এখানে একটা, প্রিয় শ্রোতা, আমরা খুব সুইট একটা মোমেন্টে আছি এবং সুইট অ্যান্ড বিটার অফকোর্স, বাড়ির সঙ্গে যেহেতু যোগাযোগ নাই এদিকে আবার ওর জীবনে একটা অন্যরকম ভালো লাগা শুরু। আমরা গল্পের একেবারে শুরুর দিকে আছি এবং বরাবরের মতোই একটা আনইমাজিনেবল পজিশন, কজ আপনারা জানেন না এর পরের ব্রেকে আপনারা স্টোরিতে কোথায় থাকবেন। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ফোন করে, প্লাস হচ্ছে এসএমএস এর মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে, যে এবারের বইমেলায় আমি যাব কিনা। হ্যাঁ, এবারের বইমেলায় আমি যাচ্ছি আগামী শুক্রবার। আজকে হচ্ছে কি বার, বুধবার থেকে বৃহস্পতিবার পড়ল, অর্থাৎ পরশুদিন, আগামী শুক্রবার ঠিক সকাল ১১টায় বর্ণপ্রকাশের স্টলে। বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে ১০১, বইমেলার গেট দিয়ে ঢুকেই, সরোয়ার্দী উদ্যানে বইমেলার গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়বে বর্ণপ্রকাশ, ১০১ নম্বর স্টল। দেখবেন আমার ছবি অনেক বড় করে উপরে দেওয়া আছে ওখানে। ঠিক সকাল ১১টায়, আগামী শুক্রবার সকাল ১১টায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যারা দেখা করতে চান চলে আসবেন বইমেলাতে, যারা আমার হাত থেকে বইটি কিনতে চান চলে আসবেন আগামী শুক্রবার ঠিক সকাল ১১টায় ১০১ নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, সরোয়ার্দী উদ্যানের। ওকে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ছোট্ট একটা বিরতি, মাত্র দুই মিনিটের।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo, Jibon Natoker Cheo Natokiyo.
বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি জীবন গল্পে। আমি আর জি কে প্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকে আতিক। কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। আতিক, তারপর কি হলো?
তারপর এসএমএস এ তো চ্যাট করি ওর সঙ্গে, কোনো পরিচয় দেই না। পরে এবার দীর্ঘ নয় দশ দিন কেটে যায়, আমার ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার। একদিন আমার নানা ওরে বলতেছে যে নাতনি মুড়ি মাখতো, আমি পাশের রুমে শুয়ে আছি, আমি আবার শুনছি মুড়ি, আমি আবার এসএমএস করছি যে মুড়িটা বেশি করে মাইখো।
ওকে,
তখন ও বুঝতে পারছে যে আমি। পরে মুড়ি মাখছে, মাখার পর ও আবার ফোন দিছে, মানে একটু পর ফোন দিছে যে তুমি কি, আমি জানি আমি কে, আমি যে তুমি আমার দাদুর নাতি। ও আমার বলতেছে কি জন্য ফোন দিছেন, এই বয়সে কি জন্য ফোন দেয় এটা বুঝতে পারেনি আপনি এখনো, কয় কি বলতে চান বলেন, আমাকে কি বলতে চাই এটা বুঝাই নিন আপনি। এভাবেই চললো, আরো কয়েকদিন চললো, দেখা দেখি ইঙ্গিতে হাসাহাসি এরকম চললো। চলার পর এই হাসাহাসির মধ্যে প্রেম শুরু হয়ে যায় ওর সঙ্গে আমার।
প্রেম বলতে কি দুই সাইড থেকেই এই জিনিসটা হয় নাকি?
হ্যাঁ, আমাদের প্রেমটা শুরু হয় একটা আম দিয়া।
জি,
আমার নানু একটা আম দিয়ে গেছে দুধ সহ। ওই সময় ওই মেয়েটা আমার রুমে প্রবেশ করছে, নাম পারভিন।
ওকে,
এখন দেখতেছে যে আমি আম সোলাইয়া বসে আছি। এখন তখন ও না নিজে আমটা নিয়ে আমার দুধের মধ্যে মাইখা দিছে।
ওকে,
আপনি খান। আমি কই কি, শুধু এসএমএস চলতেছে কিছু বললেন না, আপনি বুঝেন না আমি আপনাকে ভালোবাসি। এভাবে শুরু হয় তার
আমদুত প্রেম।
হ্যাঁ, আমদুত প্রেম শুরু হয়। তখন আস্তে আস্তে রমজানটা চাইফে আসে, রোজা।
হ্যাঁ,
রোজা চাইফে আসে।
খাবারটা কেমন টেস্টি ছিল?
অনেক ভালো,
জীবনের সেরা আমদুত খাবার ওর সেদিন খেয়েছে। এন্ড বিলিভ মি, ফার্স্ট ইমোশন ইজ, মানে ইটস রিয়েলি হেভেনলি। এটা আসলে কখনোই আর লাইফে কখনো ব্যাক করে না। প্রথম হাত ধরা, প্রথম যে কোনো কিছুই, প্রথমটা আসলে অন্যরকম ফিলিংস। এটা এটা কখন লাইফে নেভার এভার ব্যাক করে। হ্যাঁ বলেন, তারপরে?
তারপর এভাবে রমজান চাইফে আসে আস্তে আস্তে। রমজান
বাড়িতে যাননি?
না, তারপর বাড়ির সঙ্গে কোনো আমার যোগাযোগে নেই,
বাড়ির কথা মনেও পড়ে না।
না, আস্তে আস্তে এখানে মানে আমার সব ফিলিংসটা এখানে এসে, কোনো চিন্তায় বাড়ির জন্য হয়।
বুঝতে পেরেছি।
এভাবে প্রায় এক মাসের কাছাকাছি চলে গেল, আমি নানু বাড়িতে থাকি, প্লাস নানুর বাড়ি থেকে একটু আমার বন্ধুর বাড়িতে যাই।
এবং বাড়িতে জানেও না আপনি কোথায় আছেন?
না, বাড়িতে কি হচ্ছে আমি তাও জানি না।
আচ্ছা,
তারপরে এভাবে সময় আস্তে আস্তে যাচ্ছে। রমজান, তিন রমজান না চার রমজানের দিক আমার আম্মু ফোন করছে
এখানে।
হ্যাঁ, আমার নানুরে, আমি কোন জায়গায় যেন গেছি, আমি আসছি, নানু আমারে বলতেছে যে তুই বাড়ি থেকে রাগ করে আসছস। আমি কই কে বললো আপনারে? তোর আম্মু ফোন দিচ্ছিল। আমি হ্যাঁ বাড়ি থেকে রাগ করে আসছি। তুই বলবি না, থাকবি তো থাকবি, তুই বলতি যে বাড়ি থেকে রাগ করে আসছি, তারা চিন্তাই ছিল। বললো যে আমি ওদের কাঁদানোর জন্যই আমি এরকম করছি। কচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যাস তাড়াতাড়ি, আমার আর কিছু বলবো না। আমার তো বাড়ির কোনো চিন্তাই নেই, ওদিকে যাওয়ার আমার চিন্তাই নেই,
সবকিছু মাথার মধ্যে। আমি এটার নাম কি পারভিন, পারভিনের জন্য। হ্যাঁ,
এবং
ওদের বাড়ি কি ছিল, মানে নানুর বাড়ির থেকে কাছাকাছি?
একেবারে কাছাকাছি, একটা ঘর ডিফারেন্ট।
ও আচ্ছা, এই ঘর, ও ঘর,
এই ঘরে, এই ঘর।
আচ্ছা আচ্ছা।
পরে কেমন যেন প্রেম শুরু হলো, পরে ভালোই প্রেম একটা জমলো। জমানোর পর ফোনে কথা হয়, ও আমার সঙ্গে দেখা করে রাত্রি করে, রাত 8-9টায় দেখ,
মানে কি সবাই ঘুমিয়ে গেলে
পড়তে বসে যখন,
ও আচ্ছা,
ওর টেবিল থেকে চলে আসে।
ওর বাবা কি করতো?
ওর বাবা কৃষক ছিল।
ওর বাবাও কৃষক ছিল। আচ্ছা।
ও আসতো আমার সঙ্গে গল্প করতো, মানে যা হয় দুজনে পাশাপাশি। আস্তে আস্তে কেমন আমার আবেগটা বা মানে আমার মানে ইয়েটা ওর প্রতি কেমন যেন একটা গভীর একটা ভালোবাসা সৃষ্টি হলো। পরে আমি আমার মনের মধ্যে, আমার ব্রেনের মধ্যে একটা শয়তানি একটা কাজ করলো, যে একটা কাজ করি, ওর আব্বা আমার ঘুমের ট্যাবলেট খায়া ওর রুমের মধ্যে আমি দেখা করবো। আর আমি বললাম যে তোমার সঙ্গে দেখা করবো, প্রথমে আমার প্রস্তাব দিলাম ওরে। আমি
এটা কি মানে ঘুমের ট্যাবলেট খাইয়ে ওর সঙ্গে ওর রুমে দেখা করতে হবে, অন্য কোনো প্ল্যান ছিল নাকি শুধু দেখা করাটা?
এখন
মানে ইউ হ্যাভ টু ক্লিয়ার দিস বিকজ ইটস ইউর লাইফ স্টোরি, আমাদের জানার জন্য জেনে জিজ্ঞেস করছি। মানে বিষয়টা কি ইন্টেনশনালি ছিল যে না আপনারা যে সম্পর্কের মধ্যে আছেন এটা পবিত্রতম সম্পর্ক থেকে একটা অনৈতিক সম্পর্কের দিকে যাচ্ছে, ব্যাপারটা কি এরকমই ছিল?
না, আমার প্রেম ছিল পবিত্র,
প্রেম ফিলিংসটা পবিত্রই ছিল। মানে আপনারা ওর রুমে দেখা করতে যাবেন, ও তো আপনার রুমে আসতো, ওর রুমে দেখা করতে যাওয়ার প্রয়োজন থাকে।
আমি যে রুমে থাকি, আমার ছোট মামা আমার সাথে থাকে, এটা সমস্যা। ওর রুমটা একাই, এখন বাইরে যদি দেখা করি
তাহলে সমস্যা,
সমস্যা।
এই জন্য রুমের ভিতরে,
রুমে যেহেতু একাই থাকে,
তো বাবা মাকে সেই জন্য স্লিপিং পিল খাওয়াতে হবে।
হ্যাঁ, এখন ওরে বললাম যে তোমার রুমে আমি যাবো, আমার তো আসবা, আমার আব্বা আম্মা যখন দেখে সারা, আমি সমস্যা নেই, এই ব্যবস্থা আমি করতেছি। ওরা আমি বাজার থেকে ঘুমের ট্যাবলেট নিয়ে আসছি, দুইটা তিনটা নিয়ে আসছি, নিয়ে এসে আমি সুন্দর করে মানে গুড়া করছি।
আচ্ছা,
গুড়া করে ওরা বলছি যে এটা তুমি ইফতারের শরবতের সাথে খাওয়াই দেন। আমি ভাই, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি একটা অনেক একটা ভুল করছি এই সময়।
না ঠিক আছে, আপনি যেটা করেছেন সেটা আপনি বলতে আসছেন এখানে, আপনি ভুল করেছেন সেটা আপনার ভিতরে অনুতপ্ত বোধ আছে বলেই আপনি এখানে।
হ্যাঁ, কারণ রোজার মাসে যে ইফতার করব যে পানি দিয়া, ওখানে আমি ঘুমের ট্যাবলেট খাওয়াই দিচ্ছি।
না, তারপর আপনি ওকে বলেছেন মিশানোর জন্য।
হ্যাঁ, মিশানোর,
ও রাজি হয়ে গেছে।
হ্যাঁ, ও রাজি হয়েছে।
তারপর
এবং ও খাওয়াইছে এবং আমার বলছে হ্যাঁ আসতে পারো তুমি। আমার আমার যে রুমটা ছিল সেই রুমটা হচ্ছে নানু ওই রুমে থাকতো, আমার এই রুম ছিল, মাঝখানে একটা পার্টিশন ছিল ওখানে। মানে আমি যদি বেরোতাম তাহলে ওই রুমের মাঝখান দিয়ে যা লাগতো, যা ওদের দরজা খোলা লাগতো। এখন ভাবলাম যে এবার যেগুলো তো টের পাইব ওরা। জানলা ছিল একটা, জানলা মতো গ্রিল ছিল না ওদের। আমি কি করছি, জানলা খুলে ড্রাইভ করছি জানলা থেকে।
মানে আপনার রুমে জানলা দিয়ে বেরোচ্ছেন আপনি, তখন চিন্তা হয়নি আপনি বাসার ভিতরে ব্যাক করবেন কিভাবে?
এই জানলা দিয়ে আমি ঢুকবো আবার,
জানলা দিয়ে ঢুকবো।
জানলাটা তেমন উঁচা ছিল না, কাছাকাছি ছিল।
আচ্ছা আচ্ছা।
তারপর আমি এক পর্যায়ে আমার রুমের কাছে যাই, যাওয়ার পর দেখি দরজা লক করা, শুধু জানলা খোলা। এখন ভাই আমার লাইফের প্রথম তো অনেক একটা ভীতু একটা কাজ করলো, আল্লাহ
বুকের মধ্যে,
মানে শীতের রাত কেমন যেন একটা ভয় লাগছে। কি করলাম, জানলা দিয়ে হাত দিলাম ভিতরে। আমি ভিতরে হাত দিয়া দেখি কাজ হয় না, ওরা আমি পারি না। ওরা একটা বাইরে একটা শোলা ছিল, আমরা বলি শোলা, পাটের ভিতরে যেটা থাকে, ওইটা দিয়ে আমি গোতা মারছি। ওরে গোতা মারছি, ও বুঝতে পারছে আসছে। ওর দরজা খুলে দিচ্ছে।
এই সময় যদি রেডিও নেটওয়ার্ক না থাকে তাহলে কি হবে? ধরেন আপনারা যারা শুনতেছেন কান বেঁধে উদ্গ্রীব হয়ে কি হতে যাচ্ছে, ধরেন আপনার রেডিও আপনি শুনতে পাচ্ছেন না, ঢাকা এখন শোনা যাচ্ছে না, তাহলে কি হবে? ওকে, না অবশ্যই আমরা শুনবো, বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই একটা ছোট্ট করে, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, একটা ছোট্ট বিজ্ঞাপন করে নিই আমার বইয়ের, জীবন গল্প এবং সিক্রেটস নামে আমার একটা বই বাজারে এসছে, ঢাকা এফএম 90.4 এর একটা মাত্র বই। বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান, আপনারা বইমেলা থেকেই বইটি সংগ্রহ করতে পারবেন। 101 নম্বর স্টল, স্টল নাম্বারটা খুব সহজ মনে রাখা, 101 নম্বর স্টল, এটা হচ্ছে বর্ণ প্রকাশের স্টল। আমি মাঝে মাঝে যাচ্ছি চুরি চুরি করে, অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ফোন করে, প্লাস হচ্ছে এসএমএস এর মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে, যে এবারের বইমেলায় আমি যাব কিনা। হ্যাঁ, এবারের বইমেলায় আমি যাচ্ছি আগামী শুক্রবার, আজকে হচ্ছে কি বার, বুধবার থেকে বৃহস্পতিবার পড়ল, অর্থাৎ পরশুদিন, আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় বর্ণপ্রকাশের স্টলে। বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 101, বইমেলার গেট দিয়ে ঢুকেই, সরোয়ার্দী উদ্যানে বইমেলার গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়বে বর্ণপ্রকাশ, 101 নম্বর স্টল। দেখবেন আমার ছবি অনেক বড় করে উপরে দেওয়া আছে ওখানে। ঠিক সকাল 11টায়, আগামী শুক্রবার সকাল 11টায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যারা দেখা করতে চান চলে আসবেন বইমেলাতে, যারা আমার হাত থেকে বইটি কিনতে চান চলে আসবেন আগামী শুক্রবার ঠিক সকাল 11টায়, 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, সরোয়ার্দী উদ্যানের। ওকে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যাঁ বলুন, তারপর কি?
তারপর ও দরজা খুলে দিয়েছে অলরেডি। আমি যে রুমের ভিতরে ঢুকছি আমার প্রচন্ড ভয় লাগতেছে, মানে আমার শরীর কাঁপতেছে,
কাঁপা
শুরু করছে। পরে ওদিক দরজা লক করলো, আমি মনে মনে কই কোনো প্ল্যানিং করলো নাকি, মানে আমার মাথার মধ্যে এই চিন্তা আসি গেল, এই সময় যদি দড়া খাই তাহলে তো মায়ের মায়েরও খাইবো, মান সম্মান শেষ এই সময়। আর নানুর বাড়িতে আসছি, নানুরও মান সম্মান শেষ, এরকম চিন্তা আসলো মাথার মধ্যে। পরে দেখি ল্যাপ তো শীতের দিন সোজা ল্যাপের তোলে ঢুকে বললো, প্রায় 5 মিনিট প্রায় নিরবতা মনে পালন করছিলাম আমি সেই সময়, মানে কোনো কথা নেই, সাউন্ড নেই, মানে ভয় কাজ করছে সেই সময় আমার। মানে একটু পর ওর সঙ্গে কথা তো বলা যায় না রুমের ভিতর, আমার কেউ বলতেছে যে ভয় পাইছো, আমি ওই ভয় তো পাওয়ারের কথা, কোনা ঘুমায় বসছে আব্বু আম্মু, ওর রুমের ভিতরের পার্টিশন আবার লক করা দরজা, কোনো সমস্যা নেই ভাইয়া। আস্তে আস্তে ওখানে কথা বলতে বলতে অন্য একটা ফিলিং জন্মে গেল, আসলে চিন্তাধারা ছিল না
স্বাভাবিক,
হ্যাঁ এই জিনিসটা হবে, এবং আমার লাইফের প্রথম ওইটা, এবং আমি কোন মেয়ের লাইফের, মানে ও আমার লাইফের প্রথম, ওর সঙ্গে আমি অবৈধ মেলামেশা করি, এটা
মানে এটা আপনাদের
আমার জীবনের প্রথম, এটা মেয়ের সঙ্গে আমার মেলামেশা,
চিন্তা ছিল না কিন্তু ইন্টেনশনালি জিনিসটা
হয়ে গেছে, আমার জীবনের প্রথম এটা, দুজনেই
মানে দুজনের সম্মতিতেই জিনিসটা হয়েছে।
তারপর শারীরিক মেলামেশা হলো ওখানে আমার লাইফের প্রথম ওইটা, ওখানে আমি ছিলাম প্রায় 3টা পর্যন্ত, 12টায় ঢুকছি 3টায় বেরোইছি ওখান থেকে।
জি
সেদিন রাত কাটলো, কাটার পর আমার কিচ্ছু ভালো লাগে না, আর বাড়ির চিন্তা মনে তো মোটেও আমার ব্রেনে নেই,
আমার সেটাই মাথায় আসছিল যে বাড়ির চিন্তায় যতটুকু ছিটেফোঁটা ছিল এরপর আর থাকার কথা না।
হ্যাঁ আমি অনেকদিন ওখানে থাকলাম,
মানে সারাক্ষণ মাথার মধ্যে শুধু এই এই সম্পর্ক এবং পারভিনের কথা মাথায় ঘুরছে।
হ্যাঁ পারভিনের কথা মাথায় ঘুরতো, এবং সেও নানুর রুমে প্রায় 5-6 বার আসতো।
মানে আপনারা যেটা বুঝতে পারছিলাম যে খুব স্বল্প সময়ের মধ্যেই বুঝে না বুঝে কাছাকাছি এরকম সুযোগ থাকার কারণে আপনারা র্যান্ডমলি একটা অনৈতিক সম্পর্কে যাওয়ার একটা সুযোগ ছিল এবং আপনারা সেটার ব্যবহার করতেছিলেন। ওকে,
অনেকদিন বেশ কয়েকদিন কাটলো এইভাবে, আবার ঘুমের ট্যাবলেট খাওয়াই, ফির দুই দিন পর
মানে রেগুলার আপনারা ঘুমের ট্যাবলেট
খাওয়াই, ঘুমের ট্যাবলেট খাওয়াই, তারপর দিন আবার 4টা নিয়ে আসছিলাম আমি, নিয়ে আসছি আবার খাওয়াইছি, আবার মেলামেশা করছি, রুমে গেছিলাম, এভাবে দীর্ঘ প্রায় 5-6 দিন ওর সঙ্গে আমার মেলামেশা হয়েছে, প্রায় 15 দিনের মধ্যে এটা মেলামেশা হয়। সেই সময় নানু আমার বলতেছে যে তুই বাড়ি চলে যা, নানু মনে একটু বুঝতে পারছে
বিষয়টা, বুঝতে পারছে।
একদিন কি হয়েছে, আমি জানলা ড্রাইভ করে চলে গেছি, নানু আমার রুমে আসছে, দেখে আমার রুমে আসে দেখে জানলা খোলা, সে ভয় তো আতঙ্ক কি কোনো চোট্টর আসছে নাকি, দেখে বিছানায় আমিও নেই। পরে কি হলো কোথায় গেছে, পরে নানু দাঁড়ে আসছে আমাদের বিটা, ওদের বিটা ছিল বিটার আপনার ওঠানে দাঁড়ে আসছে, দেখে আমি পারভিনের রুম থেকে বের হয়ে আসছে। নানু আমার কোনো কিচ্ছু বলেনি, সে আবার চুপচাপ করে রুমে শুয়েছে, আমি আবার জানলা দিয়ে ভিতরে ঢুকে আবার জানলা লক করছি, ওইটা উনি দেখছে, উনি আমার একটা কথাও বলেনি, না বললা তারপর দিন বলছে যে তুই বাড়ি চলে যাস, তোর আম্মু ফোন দিছিল, মানে উনি আরো আমার প্রতি মানে আবার জোর দিচ্ছে যে বাড়ি চলে যা, তারপর
জানু চাপ দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য।
হ্যাঁ পরে আমি একদিন পর চলে গেলাম বাড়িতে, অনেকদিন পর বাড়িতে গেলাম, মা তো বলতেছে যে তোর বাড়ির কথা মনে পড়ে না, ওখানে গেছস, তোর পরীক্ষার সামনায়, আমি আবার অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ি, তোর প্রাইভেট পড়া লাগবো না, আমি কই হ্যাঁ পড়বো সমস্যা নেই, আবার আমি প্রাইভেট আগের মতো কিছু শুরু করি, আর পারভিনের সঙ্গে আমার কথা হয় ফোনে, কথা হয়, কথা বলতে বলতে আমার আই পরীক্ষা আমার চাইফা আসে সে সময়, আই পরীক্ষা একেবারে কাছে চলে আসে, সেই সময় পারভিনের আমি বলি যে তুমি কথাবার্তা একটু কম করে বললে আমার সমস্যা হয়, আমি ওরা বললাম মানে চিন্তাধারাটা, আমি ফাঁকে আসছি তো এখন রোমারিতে ওর বাড়ি পাথরের চর, আমার পরিবর্তন শুরু করলো, মানে ওর প্রতি আমার ফিলিংসটা
কমতে শুরু করলো।
হ্যাঁ শুরু করলো, ওর আমি বললাম যে পরীক্ষা আমার সামনে, তুমি কম কম কথা বলো, আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা দিলাম, ভালো করে পরীক্ষা দিলাম, দেওয়ার পর আমার মামা থাকতো নবীনগর, নবীনগর কালাম করে থাকতো,
জি
ওই মামার বাড়িতে বেড়াইতে আসবো, পরীক্ষার পর কোনো কাজ বাস নাই, এখন মামা আমারে বলতো যে তুই অনেকদিন থেকে আগে থেকে বলতো যে আমার বাড়িতে আয়, মামা আমার চাকরি পাইছে 2012 সালে ডিবি পুলিশ, সে যে আমি কোথায় থাকি তুই দেখা যা, একটু ঘোরায় টোরা যা, এখানে দেখা শুরু আসুস নাই, একবার দেখা যা, আমি কই আচ্ছা ঠিক আছে, পরীক্ষার পর ওই মামার বাড়ি আসলো, বাসায় আসলাম, আসার পর এখানে বেশ প্রায় 4-5 দিন ছিলাম, 4-5 দিন থাকার পর আমার আগে থেকে প্ল্যানিং ছিল যে আমি পারভিন সহ প্রেম করতেছি, এখন এই অবস্থায় শুধু প্রেম করলে হবে না, আমাকে একটা ইনকামের সোর্স বের করতে হবে ঢাকা শহরে, অর্থাৎ মামার বাসায় যাব, মামার বাসা থেকে আমি যে আমার বন্ধুর কাছে যোগাযোগ করছি, আমার বন্ধু আছে ওদের কাছে যাব, ওরা জব করে আমিও জব নেব, আমি পারভিনে বের করে নিয়ে আসবো, এই ধরনের আমার চিন্তা ভাবনা প্ল্যানিং কাজ করে। পরে মামার বাসায় আসলাম, আসার পর ছয় সাত দিন থাকলাম। থাকার পর মামারে বলতেছি, মামা আমি চলে যাম। ও কেন, তুই সেদিন আসলি, থাক আরো কিছুদিন থাক। মামা আবার অফিস করে, মামি একাই নতুন বিয়ে করছে, মামি তোর মামির সঙ্গে সময় টময় দে। আমি না মামা চলে যেতে হবো, সমস্যা আছে। পরে মামা আমার টাকা দিছে 1000 টাকা। মামা বলতেছে যে চল তোরে তাহলে গাড়িতে টিকিট করে দিয়ে আসি। মামা আপনাকে যাওয়া লাগবো না, আমার বন্ধু আছে, বন্ধুর সঙ্গে দেখা করে আমি চলে যাবো নবীনগর সিদ্ধি সৌধ, তো আমার বন্ধু এখানে আসবো, তার সঙ্গে ঘোরাফেরা করে আমি চলে যাবো, আপনার আসা লাগবো না। পরে আচ্ছা ঠিক আছে, যা আমার ফোনের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করিস ফোনে সমস্যা হলে। আচ্ছা ঠিক আছে। ওখানে গেলাম, বন্ধুরে যা বললাম, বন্ধু আমার একটা চাকরির দরকার। আচ্ছা ঠিক আছে থাক তুই, এখন ওর কাছে আমি প্রায় 7-8 দিন থাকলাম, চাকরির কোনো ব্যবস্থা হলো না, অনেক খোঁজাখুঁজি করতেছে। ওই মেসে থাকে তো আমি মেসে কষ্টমষ্ট করে থাকি, আর পারভিনের সঙ্গে আমার কথাবার্তা চলে
ফোনে।
হ্যাঁ ফোনে কথাবার্তা চলে, এবং পারভিন রামে বলতেছি যে আমার চাকরি হবে, রেডি থেকে তোমার আমি নিয়ে আসবো, এরকম কথা আমি বলছি পারভিনরে। পরে আমার একটা চাকরি হয় প্রাণ আরএফএল কোম্পানিতে, জব হয় প্রাণ আরএফএল কোম্পানিতে জব হয় এখানে ঢাকা মধ্যপাড়ায়। আমি পরীক্ষা দিচ্ছি এখানে, ইন্টারভিউ হয়েছে সবকিছু। পরে আমার এখানে চাকরি হয়, চাকরি হওয়ার পর আমি তখন আমার পোস্টিং করে কোনা বাড়িতে, ওখানে আমি কাজ করি। এখন আমি যোগাযোগ করতে করতে একদিন দেখি ওর ফোন অ্যাক্টিভ না, বন্ধ। বন্ধ কেন?
আপনার আর্মিতে আর পরীক্ষা দেওয়া হলো না?
না, মানে আর্মিতে পরীক্ষা বলতে আর্মি এখনো দিন চাইফা আসেনি,
অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে রাখছেন, ওরা এখনো ডাকেনি,
এখনো ডাকেনি, তারা এসএমএস করেনি ফোন। একদিন ওর ফোন অ্যাক্টিভ পাচ্ছি না, আমি প্রায় 3-4 দিন অ্যাক্টিভ পাচ্ছি না, কি হলো? পরে আমি ডাইরেক্ট মামারে ফোন দিলাম, মানে ওই যে সুজাত যে ওর হয় আপনার চাচা হয় সম্পর্কে, ওর ফোন দিলাম যে পারভিনের ফোন অ্যাক্টিভ না কেন। ও আমার বলতেছে যে পারভিন তো বিয়ে হয়েছে, পারভিন তো বিয়ে হয়েছে। আমি কবে হয়েছে? কেন, এই ঈদের মধ্যে হয়েছে, আমি আবার ঈদের পরে আপনার কোনাবাড়ি চলে আসছি।
মানে কি আপনার সঙ্গে কথাবার্তা হতো, তার হঠাৎ করে বিয়ে হয়ে গেল, আপনি কিছু জানলেন
না? আমার কোনো কিছু বলেনি,
পারভিন নিজেও কিছু বলেনি,
না কোনো কিছু বলেনি এর মধ্যে, শুধু ওর সঙ্গে কথাবার্তা চলতো যে আমি আমার চাকরি করে তোমার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে দেখি ফোন অ্যাক্টিভ, আপনার
ইনঅ্যাক্টিভ।
হ্যাঁ ইনঅ্যাক্টিভ। পরে এরকম 3-4 দিন চলে যায়, তারপর আবার আমি মামার কাছে ফোন দিই, আমি তাও ওর কাকারে সরাসরি বলি নাই যে পারভিনের কি হয়েছে, আমি ইঙ্গিতের মাধ্যমে অরে বললাম,
আরে
বললাম যে উনি বললেন যে পারভিনে বিয়ে হয়েছে। আমি তখন অনেক একটা কষ্ট পাইলাম, আর তখন আরো মানে ওর প্রতি আমি আরো দুর্বল হলাম, কেমন যেন মানে ওই আপনার দৃশ্যগুলো আমার সামনে চলে আসে।
পৃথিবীর নিয়মিতাই তাবৎ, পৃথিবীর সমস্ত জায়গায় নিয়মিতাই, যে জায়গায় বাধা আছে সেটার প্রতি টান আছে, এটা শুধু মানুষের মধ্যে না।
জি ভাইয়া, তখন তো আমার অনেক কান্না হয়, আমি ঘুমাইতে পারি না সারাদিন ওই দৃশ্য আমার। আমি ছেলেছে চাকরি করি, আরো ছেলেছে তো টার্গেট থাকে আমাদের কোম্পানি থেকে, আমি কাজও করতে পারি না ঠিক মতো, শুধু ওইটা চিন্তা আসে মাথার মধ্যে। ওরে এইভাবে প্রায় 2-3 মাস কাটে, এইভাবে নানান মানে ঝামেলা, আমার মানসিক টেনশনের সাথে আমি জড়িত। পরে আমি ভাবলাম যে ও যখন বিয়ে করছে তাহলে ওর কথা আমি চিন্তাই করবো না, ও যদি পারে ও কি জন্য আমার সাথে এরকম প্রতারণা করলো, কারণ আমার সাথে মেলামেশা করে, ও যদি পারে আমি পারবো না কেন, আমি তো আমার বাপের এক ছেলে, আমার বাবা মার স্বপ্ন আছে, মানে এই হিটটা আমার মনে একটা আইসা গেল। আমি কি করলাম, আমার ফোনটা যেটা আমার সিমটা যে ছিল ওইটা ভেঙে ফেলছি সরাসরি, এই সিমে আমি রাখবো না। পরে আমি সিম ভেঙে ফেলার পর আমার ভালোই দিন কাটছিল, ওর টেনশন আমার মাথায় আসলো, আমি কাজের চাপে বা ব্যস্ততার মাঝে আমি ওটা মনে করিনি, যে এটা যদি মনে করি তাহলে আমার লাইফটা চলবো না, এই অবস্থায় শেষ ডাউন, এটা আমি ভাবতাম। তারপর ও 2-3 মাস পর 5-6 মাস সংসার করছে, তারপর একদিন রাত 10টার সময় আমার ফোন এসএমএস করছে একটা, যে আমি পারভিন, পারভিন আমার
কত মাস সংসার করেছে?
6 মাস।
6 মাস, ওকে।
হ্যাঁ 6 মাস পর আমার এসএমএস করছে যে আমি পারভিন।
আমরা এখানে বিরতি নেব প্রিয় শ্রোতা, এই জন্যই বলছিলাম যে দেখুন আগের বিরতিতে আপনারা কোথায় ছিলেন আর এখনকার বিরতিতে কোথায় আছেন, এবং এর পরের বিরতিতে আপনারা কোথায় থাকবেন সেটাও অচিন্তনীয়। ছোট্ট একটা বিরতি মাত্র 2 মিনিটের, আর এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আরও একবার, যারা জীবন গল্পে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, এখানে আসার জন্য ফোনটাই হচ্ছে একমাত্র পথ। ফোন করে আপনার গল্পটা কি বিষয়ে সেটা ছোট করে বলে বলতে হবে, আপনি আসতে চান আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। যারা এখন পর্যন্ত আমার বইটি হাতে পাননি কুরিয়ারের মাধ্যমে, যাদের কাছে যাবার তাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য বলছি, দুয়েকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কারণ বই কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যেতে একটু সময় লাগছে, অনেক চাপ রয়েছে বইমেলার কারণে। আর বইমেলা থেকে যারা সংগ্রহ করতে চান তারা আসবেন 101 নম্বর স্টলে, বর্ণপ্রকাশের স্টলে, আমি মাঝে মাঝে যাচ্ছি, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। বইটি হচ্ছে আর জি কিউবিয়ার সিক্রেটস, বা জীবন গল্প যেটাই বলেন না কেন, এটা বললেই দিয়ে দিবে। আরেকটি বিষয়, যারা ঘরে বসেই পেতে চান সবচেয়ে সহজতম উপায়, তারা ফোন দেবেন রকমারি ডট কম এর 16297 এই নম্বরে। আমি আবারও বলছি 16297, পাঁচটা নম্বর 16297। এবং যারা 24 ঘন্টা এনি টাইম ফোনে অর্ডার করতে চান, এখনই চাইলে এখনই ফোন দিতে পারেন, তাদের জন্য আমি আরেকটি নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিল। নাম্বারটা হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। এখনই ফোন দিন, কারণ বই কিন্তু একেবারেই অল্প। ফিরে আসছি মাত্র 2 মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা হচ্ছে ইউটিউব চ্যানেলটিতে, আপনারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে অনুষ্ঠানটি ডাউনলোড করতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অবশ্যই অন করে নেবেন। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ফোন করে, প্লাস হচ্ছে এসএমএস এর মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে, যে এবারের বইমেলায় আমি যাব কিনা। হ্যাঁ, এবারের বইমেলায় আমি যাচ্ছি আগামী শুক্রবার। আজকে হচ্ছে কি বার, বুধবার থেকে বৃহস্পতিবার পড়ল, অর্থাৎ পরশুদিন। আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় বর্ণপ্রকাশের স্টলে, বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 101, বইমেলার গেট দিয়ে ঢুকেই, সরওয়ার্দী উদ্যানে বইমেলার গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়বে বর্ণপ্রকাশ 101 নম্বর স্টল। দেখবেন আমার ছবি অনেক বড় করে উপরে দেওয়া আছে ওখানে। ঠিক সকাল 11টায়, আগামী শুক্রবার সকাল 11টায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যারা দেখা করতে চান চলে আসবেন বইমেলাতে, যারা আমার হাত থেকে বইটি কিনতে চান চলে আসবেন আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, সরওয়ার্দী উদ্যানে। ওকে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যাঁ, যেখানটা ছিলাম, তারপর
ও আমার এসএমএস করছে যে আমি পারবিন, আমি সঙ্গে সঙ্গে ফোন ব্যাক দিচ্ছি ওই নম্বরে, আমার ফোন ব্যাক দিচ্ছি। পরে ওর ফোন দিচ্ছি আমি, ফোন দেওয়ার পর বলতেছে যে তুমি কোথায় আছো, আমি বলতেছি যে আমি কোথায় থাকবো, আমি যেখানে ছিলাম ওখানেই আছি, তুমি ফোন দিছো কি জন্য, ভালো আছো? হ্যাঁ, ও বলতেছে হ্যাঁ ভালো আছি, কিন্তু ওই রকম ভালো না। আমি কিরকম ভালো? যে আমি এখন খুবই কষ্টে আছি, তুমি আমাকে নিয়ে যাও। মানে ও আর কোনো কথা বাড়াইলো না, সরাসরি আমার বলতেছে যে আমারে নিয়ে যাও। আমি কই, মানে তোমার আমি নিয়ে আসবো? মানে তুমি তো অনেক সুখে আছো, তোমার স্বামী নাকি ভালো চাকরি করে, ভালো শিক্ষিত ফ্যামিলি, তাহলে তুমি ওই সংসার থেকে আমার কাছে আসবা? এর কোনোদিন সম্ভব না।
এটা ও আপনাকে অফার করছিল?
হ্যাঁ, ও আমারে অফার করছিল। আমি আমার ফোনটা কি করছি, কাইটাতে ফোন বন্ধ করে রাখছি, কারণ আমার চিন্তা একটাই আসছে ভাই এই সময়, যে না এটা কখনো সম্ভব না, কারণ ওর বিয়ে হয়েছে, এই সময় যদি আমি আমার লাইফে নেই তাহলে দেখা যায় আমার ফ্যামিলি ওর জন্য অপমানিত হবে আপনার সবার কাছে, এবং আমি অপমানিত হবো ফ্রেন্ড সার্কেলের কাছে, এবং আমার লাইফটা ধ্বংস। আমার এরকম চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক করছে, এবং আমি সিমটা বন্ধ, ফোন বন্ধ করে রাখছি, এবং প্রায় 2-3 ঘন্টা পর আমি ফোন অন করছি, আবারও ফোন করছি। মানে আমি অনুমান করলাম যে ও মনে সারাক্ষণ আমার ফোনে ট্রাই করে।
আচ্ছা,
ও আবারও বলতেছে যে আমার নিয়ে যাবো না। আমি কই, ভাই এটা সম্ভব না, তুমি কি পাকলামি করতেছো, তুমি ভাইবে আবার দেখো। দেখে আমি আমার ফোন কাটা দিয়ে আবার বন্ধ করছি, প্রায় একদিন ফুললি, একদিন কোন ফোন আমি একটু করিনি। ফোন আমি খোলার পর ও আবার ফোন দিছে, আমার আবার ফোন দিছে।
ওকে,
তারপর বলতেছে তুমি আমার কথা শুনবা না, তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি কোনো বিষ খাবো। আমাকে কি হয়েছে? তখন আমি মাথাটা স্থির করে শুনলাম যে কি হয়েছে এমন, ও আসতে চাই কেন একটু শুনি। আবার বলতে কি হয়েছে তোমার? যে আমার সমস্যা। তোমার কি সমস্যা? আমার শাশুড়ি শাশুড়ি আমার দেখতে পায় না, আমার জ্বালাতন করে, তারা খুবই খারাপ, আমার অত্যাচার করে, এবং আমার হাজবেন্ড ঢাকায় আরেকটা বিয়ে করছে,
এটা কি ওকে বিয়ে করার পরে না আগেই ছিল?
আগেই ছিল। ও আমার এটা বলতেছে
আচ্ছা
যে ও নাকি ঢাকায় বিয়ে করছে।
ওকে,
আমি এই জন্য এই সংসার করুম না, তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমার কেউ নাই এখন, আমার বর্তমান কেউ নাই, তুমি শুধু আছো, তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি বিষ খাবো। আমি বলছি আমি তোমার আসছি, তাহলে তুমি বিয়ে করার সময় আমার ফোন দাও নাকি জন্য? বলতেছে সেই সময় আমি সুযোগ পাইনি, আমি কোনো সুযোগ পাও নাই মানে তুমি কি কথা বলতেছ? পরে নানান কথা ওখানে হয়েছে, হওয়ার পর আমি ফোন রাগ করে আবার কাটা দিচ্ছি। দেখো ভাইয়া, ফোন কাটার পর আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক ওই দৃশ্যগুলো আবার আমার চোখের সামনে আসতেছে।
মানে আপনার প্রেমের দিকে যে অনৈতিক সম্পর্কগুলো ছিল, বর্ষকে যে ইন্টিমেট রিলেশনশিপ যেটাকে আমরা বলি, ওকে,
এই দৃশ্যগুলো আবার আমার চোখের সামনে ঘুরপাক করতেছে। আমি আর ভাবলাম যা কি হয়েছে হয়েছে, দেখি আবার ফোনটা আবার ফোন দেই আমি, কি অবস্থায় আছে আবার শুনি। আবার ফোন খুলে আবার ফোন ছিটাই দেখি যে বলো তোমার এখন কি সমস্যা, কি করতে পারে তোমার জন্য? যে আমার জন্য কোনো কিছু করতে হবে না, তুমি আমাকে নিয়ে যাও ঢাকায়, নিজে তোমার কাছে রাখো।
পারভিন বলছে এটা?
হ্যাঁ, পারভিন বলতেছে। তখন আমার যে মাথার মধ্যে যে মানে ইয়াগুলো কাজ করছিল তখন আর কাজ করতেছে না, তখন পারভিনের প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। ওই আমার দৃশ্যগুলো চোখের সামনে ঘুরপাক করছে, আর প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। তখন আমার ফ্যামিলির কথা মনে আসতেছে না, আমার চাকরির কথা মনে আসতেছে না, আমার লাইফ যে একটা আমার লাইফ এখনো সেট হয়নি ওই দিকে আমার মনে হচ্ছে হইতেছে না। এখন আমার মনে হচ্ছে যে আমি প্রাণকমনে চাকরি করতেছি, এখন এই সময় এরে নিয়ে আসলে আমি অরো আমি খাইতে পারবো, 12,000 টাকা স্যালারি পাচ্ছি, এর মধ্যে অরো চলবো আমারও চলবো।
ওকে,
এটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো স্যালারি দিব না, 10 তারিখে 11 তারিখে স্যালারি দিব, আমি স্যালারিটা নিয়ে রাত্রে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি স্যালারি পাইলাম, স্যালারি পাওয়ার পর ও আমাদের স্যালারিটা প্রাণ কোম্পানিতে 1 তারিখে দেয়, কিন্তু আমার বেতনটা হ্যান্ড ড্রাফট করছিল, আমার টার্গেটটা পূর্ণ হয়নি, এই জন্য 11 তারিখে বেতনটা দিচ্ছে আমার। আমি পরে বেতন নিলাম, নেওয়ার ফোন দিছি যে আমি তো বেতন পাইছি, তাহলে আমি টিকিট করলাম, তুমি বের হয়ে থাকো। এটা বিকালবেলা কথা হলো। আচ্ছা ঠিক আছে, আমি বের হব, আমি তো বাড়ি থেকে যাইতে পারবো না, তাহলে আমি এক দাদুর বাড়িতে, নানুর বাড়ি, ওর এটা হচ্ছে বক্সিগঞ্জ, বক্সিগঞ্জ না ওটা ডিগ্রিচর বাজার, যে আমি ওখানে আসি, তুমি আইসা রাত্রে আমার ফোন দিও, আমি ওখান থেকে তো বের হয়ে যাবো তোমার সঙ্গে, বাইর হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কথা মতো কাজ শুরু হইলো। তারপর আমি টিকিট করলাম নাবিল গাড়িতে, আর রাত 3টার সময় আমি ওই ডিগ্রির চরে নামলাম। নামার পর আমি ফোন দিছি যে পারভিন আমি তো নামছি, তাহলে তুমি তো বের হইছো? কয় হ্যাঁ আমি ওকে, সবকিছু আছে, আমি তো দাদুর বাড়ি চিনি না, কাকার বাড়ি উঠেছিল আমি চিনি না। ও আমার বললো কি যে তুমি উত্তর দিকে হাঁটো, মেন রাস্তা দিয়া দেখো, আমি মেন রাস্তায় দাঁড়ায় আছি, তুমি যেখানে আসো ওখান থেকে আমি 2 মিনিট পরে আমি, মানে ও আমাকে এই কথাটা বলল।
ওকে,
আমি আবার কি করলাম, ওখান থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে ভাই আমার ফোন গেছে বন্ধ হয়ে,
ওহো,
আমার নর্মাল একটা ফোন ছিল একেবারে শাটডাউন, মানে ফোন আর অন হচ্ছে না, বারবার ট্রাই করছি ফোন অন হচ্ছে না। আমি ওখান থেকে প্রায় 5-6 বার রাউন্ড করছি, প্রায় 2-3 কিলো গেছি পর্যন্ত, কিন্তু ওর আর দেখা আমার মিলেনি।
তখন কটা বাজে?
রাত 3:30, তখন 4টার কাছাকাছি, 3:30।
মাই গডনেস। ওকে,
তারপর আমি অনেক আমার মানে ভয় কাজ করছে এখন, যে কি হলো, ওরা তো পাইতেছি না, এখন যদি আমার কেউ যদি আমাকে দেখে এই সময় তাহলে চোর মনে করে পিটাইব, যে এত রাত্রে ঘোরাঘুরি করতেছে। আর আমার পায়ে বুট ছিল, জুতা ছিল, মেন রাস্তায় হাঁটতেছি তো, রাস্তার পাশে রুম আছে অনেকজনের বাড়ি, শব্দ হচ্ছে সেই রাত্রে, কোন শব্দ নেই, শুধু আমার পায়ের জুতার শব্দ হচ্ছে। ভাবলাম এই সময় হাঁটা যাবো না। সেই সময় দেখি একটা মসজিদ পাশে, ওরাম যে যদি আল্লাহর ঘরে ঢুকি তাহলে কেউ কিছু করতে পারবো না, বলতে পারবো না, আমি তাহলে মসজিদের ভিতরে ঢুকি। তারপর আস্তে করে মসজিদের ভিতরে ঢুকলাম, মসজিদের ভিতরে ঢুকে দেখি কিন্তু শুয়ে আছে একটা সিরা, ওইটা হচ্ছে আপনার ইয়া বস্তা,
আচ্ছা
বস্তা শরীরে শুয়ে আছে। আমি তো প্রচুর ভয় পাইছি, আল্লাহ কি জন্য শুয়ে আছে, দেখে এক পাগল আমার দেখা যখন পাইছে, আমার কোনো কিছু বলতেছে না, আমার শুধু দেখতেছে, আমার ভয় কাজ করতেছে। আমি পাগলের সঙ্গে কোনো কিছু কথা বললাম না, পাগলটা এক কোনায়, আমি গেলাম ওই কোনায়, যে আমি বইলাম ওখানে, আমার প্রচন্ড ভয় কাজ করতেছে সেই সময়। ভয় পরে এখানে 4:30-4:30 ওই দিক যখন আপনার ফজর আজান দেবো, তখন মসজিদের ইমাম আসলো চইলা।
ওকে,
আসার পর
আপনার ইন দ্য মিডটাইম চিন্তা হচ্ছিল না যে পারভিন কোথায়, কি করতেছে?
হ্যাঁ, কাজ হয়েছিল, কাজ করতেছি সেই সময়। আমার প্রচুর টেনশন হচ্ছে এবং ফোন আমি বারবার খুলতেছি, মানে ফোন নাম বারবার ট্রাই করতে।
এটা কি ফোন বন্ধ হচ্ছে কি, মানে ফোন ব্যাটারি অফ হয়ে গেছে নাকি ফোনে ঝামেলা?
না, ব্যাটারি সমস্যা,
ব্যাটারি সমস্যা। ওকে,
বারবার অন করতেছি, ফোন অন হচ্ছে না। এবং সেই সময় ইমাম সাহেব চলে আসলো, আমার বলল, আমি সালাম দিলাম যে তুমি কে? আমি বললাম হুজুর আমি তো আসছি ঢাকা থেকে, এখানে আমার গাড়ি দিয়ে নামিয়ে দিচ্ছে, আমার বাড়ি তো দূরে, এই জন্য মসজিদে উঠছি, ফজর নামাজ পরে একটু ভোর হলে আমি চলে যাবো, শীতের সকালের জন্য বের হইনি আমি, এত রাত্রে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর ইমাম সাহেবও এত আমার প্রশ্ন করলো না, নামাজ টামাজ শেষ করে পরে আমি বিসমিল্লাহ বলে ফোনটা আমি বাটনে চাপ করছি, চাপ মারছি, দেখি ফোন অলরেডি অন হয়ে গেছে।
ওকে,
ব্যাটারিটা ছিল নর্মাল ব্যাটারি, একবার অন হয় একবার অফ হয় এরকম,
ওকে
চার্জ হয়ে আসছে। পরে আমি পারভিনের তখনই ফোন দিছি যে পারভিন, ও কাদা শুরু করছে, তুমি আমার এত বড় ফাঁকি দিলা, তোমার জন্য আমি প্রায় এক ঘন্টা দাঁড়িয়েছিলাম মেন রোডে, মানে অনেক কাদা শুরু করছে, যে আমার তো অবস্থা খারাপ করবো আজকে, আমি তোমার জন্য বের হয়ে আসছি, এখন যদি তোমার সঙ্গে আজকে আমি না যাই তাহলে তো আমার ফ্যামিলি আমার শাশুড়ি বাড়ি থেকে রাগ করে আসছি। এবং ওর এখানে একটা সমস্যা ছিল, ওর ও যখন আমার শাশুড়ি বাড়ি থেকে রাগ করে আসছে, ওদের বাড়িতে, ওদের বাড়ি থেকে ওর নানুর বাড়িতে আসছে, ও দাদুর বাড়িতে নানুর বাড়ি, ওখানে রাগ করে আসছে, ওর আব্বু আম্মুরে বলে নেই, ওর আব্বু আম্মু পরে ফোনে যোগাযোগ করে দেখে যে ওর কাকার বাড়িতে না খালুর বাড়িতে, ওই জিনানুর বাড়িতে আসছে। ওটা কি সম্ভব হয় আমি জানি না, ওই বাড়িতে আসছে। এবং পারভিন বলতেছে যে তুমি যদি আমাকে না নিয়ে যাও আজকে, তাহলে কালকে সকালবেলায় কাকারা এসে আমাকে মায়েরা ফেলাবো, যেহেতু হাজবেন্ডের বাড়ি থেকে কাকারা আসছে। আমি তোমার চিন্তা নাই, আমি মসজিদে নামাজ পড়ছি, এখানে আমার ফোনের সমস্যা হয়েছিল, আমি এখানে আছি, তুমি আসো। কয় তুমি ওখানে থাকো না, তুমি আবার ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করো, আমি আসতেছি, এটা এটা আসতেছি। আমি আচ্ছা তুমি আসো। পরে শীতের মধ্যে দেখি ও আসতেছে, ও আয়সা বলল যে চলো। এখন আমি ওরে বললাম যে মানে আমার ভাই সে সময়টা অনেক ভয় কাজ করছিল, প্রচন্ড ভয় লাগতেছে যে কি যেন হয় এই শীতের, শীতের সকালে একটা মেয়ে নিয়ে যাইতেছি আমি, কে যেন কি বলে, আর এই মেয়েরে বা কে চিনে, হয়তোবা চিনতে পারে কেউ, আমারে হয়তোবা চিনে আমার বাড়ির রুমারি, কিন্তু ওর বাড়িতে ওখানে পাশাপাশি হয়তোবা কেউ চিনতে পারে এরকম। তারপর ওরে আমি বললাম যে তুমি আমার পিছে থাকো, আমি তোমার আগে থাকি, কেউ যদি মাইন্ড না করে আর কেউ যদি মানে ওইরকম আমার মানে, ওরে আমি এই প্রস্তাবটা দিলাম যে তুমি পিছে থাকো অনেক। এভাবে হাঁটা শুরু করলাম, পাঁচ দশ মিনিট গেলাম, দেখি মানুষ আমার ফলো করতেছে, দুজনে ফলো করতেছে।
আচ্ছা,
তারপর ওরা আমি বললাম যে তুমি আমার কাছে আসো, তুমি কাছে আসো, ওর নাকে নাক খুলছিল, বললাম তুমি আমার কাছে আসো, আমার হাত ধরো, এমন ভাবে যাবো দুজনে হাজবেন্ড ওয়াইফের মতো।
ওকে,
কে যদি ভাবেও মনে করে হাজবেন্ড ওয়াইফ ওই জন্য যাচ্ছে, আর এইভাবে যদি দূরত্ব থাকে দুজনে তাহলে মাইন্ডটা বেশি করে। এভাবে চলতে থাকলাম, হাঁটা শুরু করলাম, ভাই কোনো গাড়ি ঘোড়া পাইনি এখনো, শীতের সকালে এত মানে এখনো গাড়ি ঘোড়া আসেনি ওখানে, আর আমার তো সেই ক্লান্ত বোধ হচ্ছে, সারাদিন মার্কেটে চাকরি করছি, সন্ধ্যাবেলা আমি নিজে পাক করে খাইতাম কোনা বাড়িতে, কোনো বোয়া ছিল না, পাক করে খাওয়া দাওয়া অমনি আমি গাড়িতে জার্নি করে গেছি সেই রাত্রে, এবং আমার প্রচুর আমার শরীর খারাপ লাগতেছে, সে সময় গাড়ি ঘোড়া পাইতেছি না, ওর নিয়ে হাঁটতেছি। এমন সময় দেখি একটা সিএনজি আসতেছে, সিএনজি দাঁড় করাইলাম যে আমার দাদের বক্সিগঞ্জ বাজার নিয়ে যান। আচ্ছা ঠিক আছে চলেন। পরে আমাদের বক্সিগঞ্জ বাজারে নামাই দিল, ওখানে নামে আমি আর চলতে পারছি না, আমি ওরা বললাম যে হোটেলে চলো, হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া লই, আমি তো আসছি অনেক দূর, ওদের বাড়ি থেকে অনেক দূর আসছে, যে এখন আর সমস্যা নেই, আমার মনে এই কাজটা করতেছে এখন আর সমস্যা নেই। পরে হোটেলে গেলাম, হোটেলে যা খাওয়া দাওয়া করলাম, ভাত খাইলাম ওখানে, খাওয়া দাওয়ার পর আমার ঠোঁট ফাটছে, মেরিল নিয়ে আসলাম, নিয়ে আসে ওরাও ঠোঁটে দিলাম লাগাই, আমি লাগাইলাম ঠোঁট। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, বের হওয়ার পর গাড়ির স্টানে হাঁটতেছি, সেই সময় আমার পিছন থেকে কে যেন কলার ধরছে,
কলার চেপে ধরেছে,
চেপে ধরছে। পারভিন শুধু পাশ থেকে বলছে ভাইয়া, আমার তো আত্মায় পানি নেই,
ওর ভাই,
হ্যাঁ ওর ভাই। এখন আমারে বলতেছে যে তুমি কে, আমি আমার বাড়ির রোমারি, তোমার আব্বার নাম? আমার আব্বার নাম বললাম যে আমার আব্বার নাম লাল মিয়া। তারপর বলতেছে তুমি কোথায় থাকো? আমি গাজীপুর কোনা বাড়িতে থাকি। কে, তুমি যে কত বড় একটা ভুল করতেছো, অন্যের বোর্ডে নিয়ে ঘুরতেছো, এটা তোমার অপরাধ না? আমি কই ঘুরতেছি না তো, আমরা ঢাকায় যাচ্ছি। কেন? আমি কই ওর আমি বিয়ে করব, সরাসরি কথা বললাম।
আপন ভাই?
হ্যাঁ আপন ভাই।
ওর আপন ভাই ওখানে কোথেকে আসলো?
ওর আপন ভাই নেক্সট টাইমে, আমি শুনলাম নাকি ওর আপন ভাই রে কে যেন নিউজ দিছে যে তোর বোন ঢাকারা চলে গেছে। আমি ভাইয়া এই প্রশ্নটা আজকে আমি এই মানে প্রশ্নটার অ্যান্সার আজকে আমি পারি নাই যে ওর ভাই কিভাবে আসলো বক্সিগঞ্জ বাজারে, আজকেও মেলাইতে পারিনি যে ওর ভাই কিভাবে আসলো বক্সিগঞ্জ বাজারে। এবং পারভিন আমাকে যা অ্যান্সার দিল নেক্সট টাইমে, পারভিন বলতেছে যে ভাইয়ারে কে যেন বলছে, তোমার সঙ্গে যে ফোন দিয়ে আমি যোগাযোগ করছি ওটা হচ্ছে দাদুর ফোন, ওই দাদু মনে বুঝতে পারছে, ওই দাদু মনে ভাইয়ারে ফোন দিছে দিয়ে ভাই আসছে। এবং ওর ভাই আমার বলতেছে কি যে তোমাদের জন্য আমি খুব সন্ধ্যায় বেরোইছি কোনা বাড়ি থেকে, ওর ভাইয়া কোনা বাড়ি কাশিমপুর থাকে, ওখানে আমি সন্ধ্যায় বেরোইছি, সারা রাত তোমাদের জন্য আমি স্টেশনে পহরা দিছি, তোমরা কখন আসবা, কিন্তু তুমি দিয়েছিলে আমি জানি না, কোন ছেলের সঙ্গে পারবেন ভাগতেছে এটুকুই আমি জানি,
তো ওর ভাই জানে মানে হচ্ছে পারভিনের ভাই জানে মানে হচ্ছে তো পারভিনের শ্বশুর বাড়ির লোকজন জানার কথা,
নেক্সট টাইমে জানছে,
তখনও জানে না,
তখনও জানে না।
তো ওর ভাই জানলো কিভাবে? ওর ভাইকে খবরটা দিয়েছে,
ওর ভাইয়ের ওর ভাইয়ের খবর নাকি দিচ্ছে ওই যে পারভিনের দাদু।
তার মানে পারভিন সেই সময়টাতে শ্বশুর বাড়িতে ছিল না, যখন পালিয়েছে। ওকে,
পারভিন ওর আব্বার বাড়িতে আসছে, ওর আব্বার বাড়িতে গিয়ে ওর নানুর বাড়িতে না চাচার বাড়িতে আসছে রাগ করে, ওখান থেকে আমার সাথে পালায় আসছে।
ওকে,
তারপর আমাদের একটা স্কুল মাঠ ছিল ওখানে, ওই স্কুল মাঠে নিয়ে গেল দুজন যে নিজে আমার বলতেছে যে তুমি তো একটা বিশাল একটা অপরাধ করছো, তুমি যে পারভিন রে বিয়ে করবা এর আগে তো বলতে পারতাম, আমারে এর আগে তো বলতে পারতাম যে পারভিন রে আমি ভালোবাসি, পারভিন রে আমি বিয়ে করুম, তো পারভিন রে তোমার কাছে আমি দিতাম, এরকম কথা বললো। কথা বলে আর কোনো কিছু বললো না। তখন আমি অনুমান করে নিতে পারলাম যে তোর বোন, এই জন্য উনি হইচই করলো না, যেহেতু মান ইজ্জতের ব্যাপার আছে, সম্মানের ব্যাপার আছে ওখানে। ও আমাদের নিয়ে বক্সিগঞ্জ বাজারে আইসা এক লেগুনো নিল, নিয়ে আপনার লেগুনের কি যেন বললো একটা অনেক দূর একটা বাজারে নামায় দিল, আমাদের তিনজন রে নামায় দিল। তারপরে দেখে আরো লোকজন আসলো ওখানে, আরো পাঁচ ছজন লোক আসলো। আসার পর আমার হাতটা পুরোটাই ছাড়া, আমার কোনো হাতটা ধরে নেই, তারা আমি ফ্রি ছিলাম, আমি সেই সময় খোলা ছিলাম। তারপর আমার ওর খালুর বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার বলতেছে আমার খালু বলতেছে যে ওর বান দেখি,
মানে আপনাকে বলছে বান বানার জন্য,
মানে পারভিনের ভাইরে বললো, পারভিনের ভাইরে বললো যে ওরে বান দেখ। এখন ওর ভাই আমার সঙ্গে প্রচুর রাগারাগি করতেছে এবং রাগারাগি করে পারভিনের অনেক মারধর করছে সেই সময়। পারভিন রো অন্য রুমে যে অনেক মারধর করতেছে, পারভিন কাঁদতেছে, এটুকু আমি অনুমান করে নিতে পারলাম। এখন পারভিনের খালু আসে বলতেছে যে কি হয়েছে হইছে। এখন পারভিনের খালু আসে আমাকে প্রথম প্রশ্ন করছে যে তুমি কি করো? আমি জব করি, কোথায়? প্রাণ কোম্পানি জব করি। কি হয়েছে হইছে? তুমি তো বের করে নিয়ে আসছো মেয়েরে, তাহলে মেয়েরে বিয়ে করতে হবো, মানে ভাইয়া বলতেছে। তখন ভাইয়া আমার কেমন যেন চিন্তাধারাটা পরিবর্তন হয়ে গেল সেই সময়।
আপনার টার্গেটটা কি ছিল, ওকে বিয়ে করবেন নাকি ওর সাথে জাস্ট একসাথে থাকবেন?
ও এখানে একটা কথা হচ্ছে, মানে ওরে আমি বের করে নিয়ে যাচ্ছি, আমার প্ল্যানিং ছিল যে ওরে বের করে নিয়ে এসে ঢাকার মধ্যে আমি বিয়ে করব, বিয়ে করে জিনিসটা গোপন রাখব, গোপন রাখবো এবং ওর ফ্যামিলিরও বলবো না, ওর ফ্যামিলিও জানবো না। ওর ফ্যামিলি জানবো কোন ফ্লোর সঙ্গে নাকি বের হয়ে গেছে, কিন্তু কেউ জানে না। আমাদের মামলাও করবো না, আমরা এই বছর দুই তিন বছর এক দেড় বছর থাকবো কষ্ট করে। তারপর আমার চাকরি হলে তারপর নেক্সট টাইমে ফ্যামিলি রে
আমরা যেটা পরিকল্পনা করি সেটা আমাদের লাইফে খুব কমই আসলে ওইভাবে হাতের কাছে আসে, ধরা দেয় এবং ইমাজিন করা যায় না কোথাকার বাক কোথায় গিয়ে থামে। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির পরে যখন ফিরে আসব সেই বিরতিতে আমরা হয়তো অন্য কোন এক বাকে থাকব। ছোট্ট একটা বিরতি, ঠিক রাত ১২টায় আমরা ফিরছি। আর এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, যারা জীবন গল্পে নিজেদের জীবনের গল্প বলতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফিরছি ঠিক রাত ১২টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিপ্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প, সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা শুনছেন ঢাকা FM 90.4। আমি আর জি কিবি আপনার সঙ্গে রয়েছি। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ফোন করে, প্লাস হচ্ছে SMS এর মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে, যে এবারের বইমেলায় আমি যাব কিনা। হ্যাঁ, এবারের বইমেলায় আমি যাচ্ছি আগামী শুক্রবার। আজকে হচ্ছে কি বার, বুধবার থেকে বৃহস্পতিবার পড়ল, অর্থাৎ পরশু দিন। আগামী শুক্রবার ঠিক সকাল ১১টায় বর্ণপ্রকাশের স্টলে, বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 101, বইমেলার গেট দিয়ে ঢুকেই, সরোয়ার্দী উদ্যানে বইমেলার গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়বে
বর্ণপ্রকাশ 101 নম্বর স্টল, দেখবেন আমার ছবি অনেক বড় করে উপরে দেওয়া আছে। ওখানে ঠিক সকাল এগারোটায়, আগামী শুক্রবার সকাল এগারোটায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যারা দেখা করতে চান চলে আসবেন বইমেলাতে, যারা আমার হাত থেকে বইটি কিনতে চান চলে আসবেন আগামী শুক্রবার ঠিক সকাল এগারোটায় 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, সরোয়ার্দী উদ্যানের। ওকে, আমি কথাটা বাড়িয়ে আবারও ফিরতে চাই আতিকের কাছে। তারপরে কি হলো, মানে আপনার প্ল্যানের সঙ্গে তো ওর চাচা যে অফারটা করলো সেটা তো মিলেই গেল, একটা আপনার খুশি হওয়ার কথা, কি ঘটছিল তারপরে শুনি।
তারপর ওর খালু তো আমার জোরাজোরি করতেছে যে তোমার বিয়ে করতে হবো। আমি তো ওই ভাবনা ভাবতেছি এখন যে আমার ফ্যামিলি দিক ইয়ে করতেছি যে আমার ডিপার্টমেন্টে চাকরি হবো না, আমার ডিপার্টমেন্টে চাকরি হবো না যদি আমি বিয়ে করি। এখন কয়েকজন লোক আসছে কোর্ট থেকে, মানে ওনারা আমার যা বুঝাইলো যে ওনারা এসে আমার বলতেছে যে তুমি বিয়ে করো, কাটাকাটি করিও না, তোমার যেহেতু ডিফেন্সের চাকরির কথা বলছো তোমার কোনো সমস্যা,
মানে ডিফেন্সে তো আনমেরিড অবস্থায় যেতে হয়, যদি চাকরি হয়ে যায় তারপরে দেখাবে আর কি, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, তারপর
দেখাবো। তারপর আমি তবুও মানতেছি না। তারপর ওর খালু আমাকে এক পর্যায়ে আমার একটা এখানে চর মারে, চরটা আসে আমার নাকি লাগে।
মানে আপনি মানতেছেন না এই কারণে যে ডিফেন্সে যেহেতু আপনি জব করবেন সেহেতু একটু সমস্যা হবে,
সেহেতু সমস্যা। আর আমি তো এটা গোপন রাখতে চাইছিলাম যে ঢাকায় নিয়ে এসে বিয়ে করবো। তারপর আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে। ওর খালো আবার ভয় দেখালো অনেক যে তুমি যদি না বিয়ে করো তাহলে তোমার সমস্যা আরো হবে এরকম। তারপরে মেয়ের ভাই আমার অনেক ভয় দেখালো, পরে আরো কে কে যেন আসছে তারাও আমার ভয় দেখাইলো, তুমি যদি না বিয়ে করো তাহলে তোমার সমস্যা হইতে পারে, তোমার সমস্যা করবো আমরা। আমি কোনো কিছু বললাম না, বললাম যে আপনার যা করবেন তা। এর ফাঁকে আবার ওর খালু আবার বলতেছে আমারে যে তোমার ফ্যামিলির আমার নাম্বার দাও। আমি দেই না, তাও জোর করি আমার আব্বার নাম্বার নিছে।
আচ্ছা,
আমার আব্বার নাম্বার নিয়ে আমার আব্বারে ফোন দিছে, আমার সামনে লাউড দিয়ে ফোন দিছে যে আপনার ছেলে আত্মিক আমাদের কাছে আছে, এক মেয়ে নিয়ে আমাদের কাছে আটক আছে, তোমরা আসো। আমার আব্বা তো হানা কিচ্ছু বলেনি, আমার আব্বা ফোন কাটা দিছে, দিয়ে আমার মার কাছে ফোন দিছে। নেক্সট টাইম এটা আমি জানলাম, আমার মার কাছে ফোন দিছে, আমার মা নাকি আমার নানা সহ ওই নানুর বাড়ি আসছে, যে নানুর বাড়িতে আমি বেড়াইতে আসছিলাম। আমার নানা আমার মা জানতে পাইছে যে ওই নানুর নাকি নাতনি, ওটা তারা জানছে, যায় না ওই নানুর বাড়ি আসছে যে ওখানে গেলে যে কোনো একটা ব্যবস্থা করব তারা, তার কাছে আসছে। এর ফাঁকে আমার ফোন যেগুলো ছিল হাতে, দুইটা ফোন ছিল, দুইটা ফোনে এই মেয়ের খালু রেখা দিছে, হাত থেকে নিয়ে ফোন অফ করছে। মানে আমার আব্বা মা আমার মা সহ পুরো আমার যোগাযোগ বন্ধ করছে, একেবারে যোগাযোগ বন্ধ করছে। দেখি আরো কয়েকজন লোক আসছে, পরে নেক্সট টাইম জানতে পারলাম একটা চেয়ারম্যান, একটা মেম্বার আর কাজী সাহেব আসছে। আসার পর বলতেছে, পরে সবকিছু বিয়ের কাগজপত্র সব রেডি করছে, করার পর বিয়ে পড়ানো শুরু করছে। আমি তো অনুমতি দিচ্ছি ঘুমানোর আগে যে আপনারা যা করবেন তা। তারপর আমি অলরেডি বিয়ে করি, বিয়ে করার সময় কাজী সাহেব একটা প্রশ্ন করে, আমার সার্টিফিকেটের বয়স ছিল সেই সময় 17 বৎসর, মানে 18 বৎসরের নিচে, মানে 17 বৎসরের কাছাকাছি বয়সটা সেই সময় আমার। তখন কাজী সাহেব আমার বলল যে তুমি এখানে লেখো আমার বয়স 22 বৎসর, ওই যে একটা মূল কাগজে বললো যে এখানে লেখো আমার বয়স 22 বৎসর। পরে লিখলাম আমি আমার বয়স 22 বৎসর। আমার বলতেছে তোমার ছবি আছে তোমার কাছে? আমার কাছে তো অলরেডি ছবি থাকতো, সত্যি তারপর ছবি থাকতো, কারণ আমি বিভিন্ন চাকরিতে যদি অ্যাপ্লাই করতাম আমার ছবিগুলো লাগতো। তারপর আমি ছবি দিলাম, দীর্ঘ ছবি দিলাম। তারপর বিয়ের কাজ শেষ হলো, সম্পূর্ণ হলো। তারপর আমি ওই রাতটা ওখানেই ছিলাম, ওদের খালুর বাসায় ছিলাম। সকালবেলা আমার ফোন দিছে, পারবিনের দ্বারা ফোন পাঠাই দিছে। আমি ফোন কাছে পাইছি, ফোন অন করার সঙ্গে সঙ্গে আমার আম্মু আমার ফোন দিছে। আমার আম্মু তো ফোন দেয়নি, আমার মামা ফোন দিছে, ছোট মামা, আর আপনার ছোট মামা, ও ফোন দিছে। ও ফোন দিয়ে বলতেছে, মামা আপনার কি খবর? আমাকে, মামা সব তো কমপ্লিট হয়ে গেছে। কি কমপ্লিট হয়েছে? আমাকে, বিয়ের কাজ কমপ্লিট হয়েছে। আমার মা শুনছে, আমার মা হাপিল হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, সেন্স আর মাথায় নেই। তারপর ডাক্তার নাকি নিয়ে আসছে, নিয়ে এসে সিলাইন লাগাইছে। নেক্সট টাইমে যা জানলাম আমি, মামা আমারে বলল ফোন করে। তারপরে আমার নানা তখন আমার মারে বলতেছে নাকি যে ওই ছেলের দরকার নাই, ও নাতি ত্যাজ্যপুত্র করলাম, তুই ওই ছেলে ত্যাজ্যপুত্র কর, যে আমাদের কথা মানলো না, আমাদের এক মুহূর্ত ফোন দিল না, না দিয়ে একাই বিয়ে করছে, আমরা চলে যাই, ওই ছেলে আসতে বাধ্যে। তখন নাকি আমার মা, মানে আমার মা আমার নানারে কোনো কিচ্ছু বলে নেই ভাইয়া, এখানে আসলে আমার অনেক কান্না আসে এই কথাটা যখন আমার স্মরণ হয়। আমার মা শুধু সিলাইন অবস্থায় বলছে যে আমি আমি এই সবকিছু বাদ দিলাম, আমার ছেলেরা অনেকদিন থেকে আমি দেখি না, শুধু আমার ছেলেরা আমি একটা নজর দেখে আমি চলে যাব, মানে সিলাইন লাগানো অবস্থায় বলতেছে, আর নানা বলতেছে যে ওই ছেলের ওই ছেলেকে তুই ত্যাজ্য পুত্র কর। আমার মা শুধু এই কথাটাই বলছে, কথা বলে আমার মা হাফিল হয়েছে, আর কথা বলতে পারে না সিলাইন লাগানো অবস্থায়। তারপর আমার মামা আমার ফোন দিছে, দিয়ে বলতেছে যে তোমার মা আপনার মা এরকম শুরু করছে, তোমার মুখ দেখতে চাইছে, তুমি তাড়াতাড়ি তোমার ওয়াইফ নিয়ে তুমি বিকালে চলে আসো, এভাবে বলতেছে। পরে আমি বিকালে পারভিনের খালুর বাড়ি থেকে পারভিনের ভাই ছিল বড় ভাই, ও সহ আমি সহ পরে ওই নানুর বাড়িতে গেলাম। মা যা দেখি ভাইয়া মানে অনেক অসুস্থ, সিলাইন লাগানো অবস্থা, আমার তো চোখ থেকে পানি বেরোচ্ছে। তখন তখন মা যে শুনছে যে আমি আসছি, মা সিলাইন কি সিলাইন খুলে আমার জড়ায় ধরছে যে তোর কতদিন থেকে দেখি না, আমি যে বিয়ে করছি এইসব মানে মার কোন সেন্সে কাজ করতেছে না, বলতেছে তোর আর কতদিন থেকে দেখি না, তোর মুখ শুকায় গেছে, তুই অনেক ইয়ে ছিলি, তোর মুখ কালো হয়ে গেছে, মানে অনেক কথা বলতেছে আর আমার চাপায় ধরছে। মানে আমি তো বিয়ে করছি, মা এই কথা বলতেছে না, শুধু মা মানে আমার কথাই বলতেছে শুধু। তারপর মারে জড়ায় ধরে আমিও কাঁদলাম। পরে মা অনেক কাদাকাদি করলো, কাদাকাদি করে নানু আমার এক রুমে ডাইকা নিয়ে গেল। নানু আমার বলতেছে যে বিয়ে যখন করছিস ভালো কাজ করছিস, তোর শ্বশুর বাড়িতে দুই তিন দিন থাক, থাকে আমার বাড়িতে চলে আসিস। আমার নানু আমার এই কথা বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে মা যাইতে যায় না, পরে নানু মারে নিয়ে গেছে, মা মারা ছিল সিলাইন লাগানো অবস্থায়, সিলাইন সহ নিয়ে গেছে যে এক মুহূর্তে এখানে থাকবো না, যদি থাকে আর ফিট হয়ে যাবো, এগুলো দেখবো আর ফিট হয়ে যাবো, কারণ পারভিনের বাড়ি ছিল ওই নানুর বাড়ির সাথে প্রায়। তারপরে মারে সিলাইন অবস্থায় গাড়িতে নিয়ে যায়, আমি দুই তিন দিন আমার শ্বশুর বাড়িতে থাকি। থাকার পর আমি আবার আমার নানুর বাড়িতে চলে যাই, আমার আপন বাড়িতে যাই না, আর অধিকার যাই না, আমার নানুর বাড়িতে যাই। ওখানে আমার আব্বা তো ঢাকায়, তখন আমার আব্বা ঢাকায়, আমার মা চলে আসে আমার নানুর বাড়িতে। আসার পর সব মামারা বসে আমারে বলতেছে তুই যদি ওই মেরে নিয়ে খাস তাহলে তোরে আমরা আজ থেকে ত্যাজ্য পুত্র করবো, আর তুই যদি ওই মেরে ভুলাই যাস তাহলে যে কোনো বিনিময়ের কারণে হোক আমরা ওই মেরে রাখবো না। এটা হচ্ছে আমার ফ্যামিলির কথা, আমার ফ্যামিলি বলতেছে। এখন আমি সেই মুহূর্তে ভাই আমি কি অ্যান্সার দেবো তাদের কাছে, এক দেখি আমার মা অসুস্থ, এক দেখি ও, এখন আমি কি বলবো এখানে, আমি কোনো মতামত তাদের দেই না। লাস্টে আমি একটা কথা বলে আসি, ঠিক আছে আপনারা যা করবেন তাই, আমি তাই রাজি। এই কথা বললাম, তারপরের দিনে আমার শ্বশুর বাড়িতে চলে আসি,
মানে আপনি পারভিনের ওখানে চলে
আসেন, ওখানে আসি। আশা করি ওখানে আমি আর দুই দিন থাকি
পারভিনের সাথে।
হ্যাঁ, পারভিনের সাথে থাকি। তারপর ওখানে আমি আর দুই দিন থাকি, থাকার পর আমি ঢাকায় চলে আসি, ওখান থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর ওই পারভিন সহ আমার কন্টিনিউ ফোনে কথা হয়, এভাবে প্রায় আমাদের দুই তিন মাস চলে যায়। চলার পর একদিন হঠাৎ করে আমার শ্বশুর আব্বা মারা যায়, আমার শ্বশুর ছিল ক্যান্সার আক্রান্ত, সে মারা যায়। আমি আবার আমার মারে ফোন দিই, তখন আমি চৌরাস্তায়, তখন মারে ফোন দিই, মা আমার শ্বশুর তো মারা গেছে, আমি কি যাবো আমার শ্বশুর আমার শ্বশুরকে মাটি দিতে? আমার মা আমাকে তা বলে নি যে যেটা তোর ভালো হয় ওইটা তুই কর। আমি 12টার সময় গাড়িতে চললাম, যেতে যেতে আমার রাত আসলো 10টা, আমার জন্য তারা ওয়েট করলো না, তারা মাটি দিয়ে দিয়েছে অলরেডি আমার শ্বশুরে। ওখানে টাকা থাকলাম আমি, আরো একদিন ছিলাম ওখানে, দুই দিন আমি ছিলাম শ্বশুর বাড়িতে। থাকার পর আবার আমি ঢাকায় চলে আসি। আশা করি ওই দিন কাটছে। এই সময় আমার ছোট বোন ফোন দিয়ে হঠাৎ করে কাটতেছে, কি হয়েছে? কয় মা অসুস্থ হয়ে গেছে। মা অসুস্থ কি হয়েছে, কোন সমস্যা? কয় না। কয় আমাকে কি হয়েছে? কয় আমার এই যে আমাদের কাকা প্রতিবেশী দাদারা ভাতে যাব, এবং এক দুই কথায় তারাও পিকচার উঠেছে আমার বইয়ের, পিকচার উঠে তারা যখন বাড়ি চলে গেছে আমার মারে নাকি সরাসরি আসছে, আসি বলতেছে যে তোর বেটার বইয়ের ছবি দেখ, তোর ছেলের বইয়ের ছবি দেখ। আমার মা নাকি তখন আপিল হয়েছে যে যেটুকু সম্মান ছিল, যেটুকু আমার ছেলের একটা ইয়ে ছিল, সেইটুকু হাতছাড়া হয়ে গেল,
মানে লোকে জানাজানি হয়ে গেল,
লোকে গ্রামের সব জানাজানি হয়ে গেল। তখন নাকি মা অসুস্থ হয়েছে, তখন আমার ছোট বোন ফোন দিছে, আমার ছোট বোন এই কথাটা বলবো। আমি তখন পারভিনের প্রতি একটা বিশাল একটা ক্ষোভ জন্ম নিলাম, যা তোর নিয়ে আমি সংসারে করুম না, ফ্যামিলি যেহেতু বলছে ফ্যামিলি কথাই আমি রাখবো, এরকম আমার একটা জিদ চলে আসলো মনের ভিতর। এবং পারভিনের সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করতেছি, এবং আমরা বলি গ্রামের ভাষায় চল্লিশা বলি, চল্লিশ দিন পর বাপ মায়ের চল্লিশা করে, কেউ যদি আত্মীয় স্বজন মারা যায় সেই সময় পারভিনেরও আব্বার চল্লিশা ঘনিয়ে আসতেছে, এবং আমারও দাওয়াত দিচ্ছে। এবং আমি দাওয়াতের আগে পারভিনের সঙ্গে অনেক রাগারাগি করি যে তোমাদের বাড়ি যাবো না, তুমি এরকম ফাঁস করছো, তোমার তোমার নামে সংসার করুম না, মানে উল্ট পাল্ট, এবং অনেক রাগারাগি, অনেক গালাগালি ওরা আমি করতেছি, বিশ্রী বিশ্রী গালাগালি করতেছি ওরা আমি।
ওকে,
তারপর ও আমার বললো যে আমি তো বলিনি, আমার এই কথাটা বললো যে আমি তো বলিনি এই কথা, আমি কে বলছে, আমি বলতে পারি না কে বলছে। তারপর ভাইয়া সত্য কথা বলতে আমি তার অনেক দুঃখ, মানে ওর কথায় আমি অনেক কষ্ট পাইছি, কারণ অনেক ফ্লাশ হয়েছে কথা, আমার প্রতিবেশী জানা হয়েছে,
ঝগড়া চলতেছিল
তার মধ্যেও কেমন ওর প্রতি আমার আবেগটা আর সরে না, এতো লাইফের প্রথম আর বিয়ে, আমার আবেগ ওর প্রতি আরো মানে সরে না। এখন মা আমার বলতো যে তোর ইচ্ছা তুই কি, তোর যেটা ভালো হয় ওইটা। মা আমার ফির ওই প্রশ্ন আবার করছে, অ্যান্সার দিচ্ছে। তার ফাঁকে আমার আব্বা ঢাকা থেকে আমার ফোন দিছে হঠাৎ করে। আমার ফোন দিয়ে বলতেছে যে দেখ তুই যদি ওই মেয়েরে নিয়ে খাস, আমার আব্বার একটাই রাগ যে আমার ছেলের জীবন ধ্বংস করছে। আমার ছেলে, আমার ইচ্ছে ছিল ডিপার্টমেন্টে চাকরি করবো, আমার ইচ্ছে ছিল, আমার ফ্যামিলির ইচ্ছা ছিল, তখন আব্বার এটা রাগ কাজ করছে যে ওই মেয়েরে নিয়ে খাবো না। তুই ওই মেয়েরে যদি ঘর সংসার করস তাহলে তোর মারে এক কাপ আমি বিষ খাবো, আমি এক কাপ বিষ খাবো, আমরা মারা যাবো, তুই তোর ত্যাজ্যপুত্র করলাম, তুই তোর বউরে নিয়ে তুই থাকিস, তোর সাথে আমার কোন যোগাযোগ নেই।
কে বলেছে কথাটা?
এটা আমার আব্বা আমার বললো।
ডিরেক্টলি আপনার সামনে বলেছে?
না, এটা ফোনে আমার বললো।
মেয়েটার প্রতি খুব ছিল?
হ্যাঁ, খুব ছিল। মানে একটাই খুব কাজ করছে যে
এভাবে বিয়ে দেওয়ার কারণে।
হ্যাঁ, এবং বিয়ে দিছে জোর করে, প্লাস চান্স দিছিল কিন্তু একটা ওই মেয়ের, যেহেতু কাগজপত্র গোপন রাখছে, এ ফাঁকে ছেলে একটা
চাকরি ফ্ল্যাশ আউট না করতে
আরো গ্রামে যে লোকজন যারা জানাজানি হলো। তারপর আমি কোনো কিছু বললাম না, আমি আব্বা ফোন কাটা দিল। তারপর আমার মা আমার ফোন দিছে যে তোর আব্বা তো বাড়ি চলে আসছে, আব্বা ভাই বাড়ি চলে গেছে, তুই তোর আব্বা তো বাড়ি চলে আসছে, মানসিক টেনশনে আছে, তুই বাড়িতে আসিক। আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমি তো চাকরি করতেছি, এখানে সমস্যা ছুটি দেয় না। তারপর আব্বা ফির দুদিন পর আবার ফোন দিছে, দিয়ে আবার কাদাকাদি করতেছে যে তুই বিশ্বাস করস না যে আমরা বিষ খাবো, আসলে বিষ খাবো, এভাবে কথা বলতেছে। তারপর নানাও, নানা কাছে ছিল, নানাও বলতেছে যে আসলে তোর আব্বা খুবই মানসিক টেনশনে আছে। মানে আর মামাও ফোন দিছে যে সবাই আমারে বলতেছে।
আপনার বোন কয়টা?
আমার বোন একটাই।
মানে আপনার এক ভাই এক বোন, পুরো পরিবারের দায়িত্ব ইনফ্যাক্ট আপনার উপরে।
হ্যাঁ,
বিরতি নেব প্রিয় শ্রোতা, খুবই ক্রুশিয়াল একটা মোমেন্ট। একটা কথা না বললেই নয়, আমরা যে বলি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়, সেটা আসলে এখানে যে জীবন গল্পগুলো উঠে আসে সে গল্পগুলো শুনলেই বোঝা যায়। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব মাত্র দুই মিনিটের জন্য, দুই মিনিট পরে আমি আর্চিকিপটি আবার ফিরে আসছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প, আরজি কিবরিয়ার সাথে ঢাকা এফএম 90.4 এ। আমার সঙ্গে রয়েছে আতিক। অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ফোন করে, প্লাস হচ্ছে এসএমএস এর মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে, যে এবারের বইমেলায় আমি যাব কিনা। হ্যাঁ, এবারের বইমেলায় আমি যাচ্ছি আগামী শুক্রবার। আজকে হচ্ছে কি বার, বুধবার থেকে বৃহস্পতিবার পড়ল, অর্থাৎ পরশুদিন। আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় বর্ণপ্রকাশের স্টলে, বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 101, বইমেলার গেট দিয়ে ঢুকেই, সরওয়ার্দী উদ্যানে বইমেলার গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়বে বর্ণপ্রকাশ, 101 নম্বর স্টল। দেখবেন আমার ছবি অনেক বড় করে উপরে দেওয়া আছে ওখানে। ঠিক সকাল 11টায়, আগামী শুক্রবার সকাল 11টায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যারা দেখা করতে চান চলে আসবেন বইমেলাতে, যারা আমার হাত থেকে বইটি কিনতে চান চলে আসবেন আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় 101 নম্বর স্টল, বর্ণপ্রকাশের স্টল, সরওয়ার্দী উদ্যানের। হ্যাঁ, তো বাবার অবস্থা খুব খারাপ ছিল এবং বাবা বলছিল যে তুই তো বিশ্বাস করতে পারছিস না, আমরা কিন্তু সত্যি সত্যি এরকম একটা কাজ করব। তারপর
আমি ভাই কি সিদ্ধান্ত সেই সময় নিব, একদিকে বাবা মা, একদিকে হচ্ছে আমার বউ। এখন আমি সেই সময় কোন সিদ্ধান্ত না খুঁজে পেয়ে আমি আব্বারে বললাম, ঠিক আছে আপনারা যা বলবেন আমি তাই রাজি আছি। তারপর আমার আব্বা আমার বলল যে ঠিক আছে, তোর আমি রাত্রে ফোন দিচ্ছি, কারেক্ট রাত 9টার সময় ফোন দেবার বলতেছে, যে আমি যা যা বলবো এইগুলো তুই কান পাইতে শুনে রাখ এবং মুখস্থ করবি, এক কথা বারবার তুই ট্রাই করবি। আমার আব্বা আমার বলতেছে।
ওকে,
আমার আমাকে বলেন কি করব, একটা নাটক করতে হবো, আমার বলতেছে যে একটা নাটক করতে হবো। আমাকে কি নাটক বলেন, কয় নাটকের তুই মূল নায়ক থাকবি তুই, আমাকে বলেন। হ্যাঁ করব। আমার বলতেছে যে তুই টাকা থেকে তোর শ্বশুর বাড়িতে ডাইরেক্ট চলে যাবি, তোর শ্বশুর বাড়িতে চলে যাবি, তুই যা তোর বউরে বলবি যে আমার চাকরি হয়েছে, চার লাখ টাকা লাগে। শিখাই দিল যে চার লাখ টাকা লাগে, তোমার দুই লাখ টাকা লাগবো, আমগো দুই লাখ টাকা, এই চার লাখ টাকা হলে তাও তোমার আমি ফ্যামিলিতে উঠাই দিতে পারবো। তখন তো তোর ফ্যামিলি ওর ফ্যামিলি বলবো, ও তো বলবো যে এর মতো সম্ভব না, কারণ ওর আব্বা মারা গেছে, ওদের তো দরিদ্র ফ্যামিলি। তারপর বললাম বলেন তারপর কি করবো, তারপর তোর বৌরে বলবি তোর বউজন টাকা দিতে পারবো না, তখন তোর বৌরে বলবি চলো নানু বাড়িতে যাই, নানু বাড়িতে যা, আব্বা আসছে বাড়িতে, মা আসছে, তাহলে নানুর দ্বারা মারে ফোন দেওয়ামো, আব্বার ফোন দেওয়ামো যে আব্বা মা আসবো, তখন দুজনে হাত পা ধরবো, তখন তুই বলবি তোর মারে, তখন আমি যাবো না, শুধু তোর মারে পাঠাই দিবো, তোর মার হাত পা ধরবি যে মা আপনি সবকিছু, আমার চাকরি হয়েছে, আমি ছোট্ট একটা ভুল করছি, ঠিক আছে পারমিনেন্টলি বিয়ে করছি, এটা ভুল ধরা চলে, কিন্তু এরপরও আমি কিন্তু আমি প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, আমার চাকরি হয়েছে, আমার চার লাখ টাকা লাগে, আমার টাকাটা দিলে আমার চাকরি হয়ে যাবো, সরকারি চাকরি আমার চাকরি হয়ে যাবো, আমার টাকাটা দরকার। তখন তোর মা বলবো কি যে আমার কাছে তো টাকা নাই কা, তোর আব্বা তো রাগারাগি করে আসে নাই, তাহলে আমার ছোট্ট একটা জিনিস আছে, জমি আছে তোর নানার কাছে, তোর নানার কাছে ভাগ পাবো, তোর নানার কাছে যা, তুই যখন তুই তোর নানার কাছে যাবি, তোর নানা বলবো যে ভাই এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে আমার কুড়িগ্রাম একটা ভাই আছে, ওই ভাইয়ের কাছে টাকা আছে, তাহলে ওর কাছে গেলে টাকা আমরা পাবো, প্ল্যানিং। আর তারপর তো তোরা যখন কুড়িগ্রাম পার হবি, হওয়ার পর ওখানে তোরা যে কাগজটা দেবো টাকার স্ট্যাম্প, ওইটা হচ্ছে ডিপোজিট স্ট্যাম্প, এটা হচ্ছে আমার আব্বার কথা। এইটা যদি এক মুহূর্ত যদি তুই ভুল করস, তাহলে আজ থেকে মনে করবি তোর আব্বা আমি না, তোর মা নাই, তুই একাই তার বউরে নিয়ে থাকবি, ত্যাজ্যপুত্র তোর করলাম, এবং যে কোনো মূর্তি শুনবি তোর আব্বা তোর মা মারা গেছে, লাস্ট কথা এই কথা বলে আমার আব্বা আব্বা কাঁদতেছে, পরে ফোন কাটা দিল। আমি ওই বছর তার পরের দিন, এটা হচ্ছে আপনার বৈশাখী মেলা, যেদিন
আপনার সঙ্গে আপনার ওয়াইফের সম্পর্ক তখন কেমন? ভাইয়ের উপর নির্ভর, যাই হোক না কেন বাবার উপর নির্ভর আর ভাইয়ের উপর নির্ভরের মধ্যে পার্থক্য আছে। আর এদিক থেকে হচ্ছে এর বাবা মায়ের একমাত্র কি বলা যেতে পারে, সবে ধর নীলমণি হচ্ছে ও, এবং সেখানে বাবা মা ওকে যেভাবে ব্ল্যাকমেইল করছে, ব্ল্যাকমেইল করবেই না বা কেন, তার পিছনে যথেষ্ট যুক্তিও আছে। দেখুন ওর জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন, গল্প সামনে দিকে হচ্ছে। তারপর
আমি ওই পর্যায়ে, তারপর হচ্ছে আপনার বৈশাখী মাস, আমি চলে যাই বৈশাখীর দিনে রাত্রে, উঠি ওদের বাড়িতে, আমি ওরা বলি যে পারমিনেন্ট তো চাকরি হয়েছে, তাহলে সকাল হলে আমারে বললো আমারে দুই লাখ টাকা দিতে, দুই লাখ টাকা সংগ্রহ করতে, আমরা দুই লাখ টাকা দেবো, চার লাখ টাকা সংগ্রহ করলে আমার আব্বা আম্মা তোমার মেনে নেব। ও তো আমার বলতেছে, ও কাঁদা শুরু করছে, আমার কাছে টাকা নেই, আমার এই কথা বলতেছে যে আমার কাছে টাকা নেই, কি আমার ফ্যামিলির তো জানো কি অবস্থা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চিন্তা করার দরকার নাই, তাহলে সকালবেলা হলে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করে আমার নানু বাড়ি চলে যাবো, নানুর দ্বারায় মারে ফোন দামো, আব্বারে ফোন দামো, আব্বা মা আসলে আব্বা আমার হাত ধরে দুজনে টাকা দিয়ে ঘুরু, এটা ছাড়া কোনো আর বুদ্ধি নেই, আমার 20 তারিখে টাকা জমা দেওয়া লাগবে, বৈশাখীর 1 তারিখে গেছে ওদের বাড়ির মধ্যে আমি। পরে ওই পর্যায়ে সকালবেলা হলো, খাওয়া দাওয়া করে চলে গেলাম। ও তার মধ্যেও এখানে একটা কথা আছে, পারভিনের আম্মা ভয় পাচ্ছিল, মানে পারভিনের হঠাৎ করার ফ্যামিলি চাচ্ছে পারভিনের না জানে কি করে, এরকম চিন্তা ভাবনা আমার শাশুড়ির মাথার মধ্যে ঢুকলো। ঢুকার পর আমার বলতেছে যে পারভিনের দিতে পারি একটা শর্ত আছে, আমার বলতেছে আমি কি শর্ত, যে তোমার ফ্যামিলি যেকোনো একজন আসতে হবে, আমারে বলতেছে। আমি বলি এটা সম্ভব না, কোনদিন সম্ভব না, আমার ফ্যামিলি কে আসবো, এই সময় তো আমার আব্বা মা আমার প্রতি রাগ, এটা আমি আমার শাশুড়িকে বললাম, কিন্তু আমার শাশুড়ি মানতেছে না। পরে আমি ফাঁকে যে আমি আমার ফোন দিলাম আম্মুরে যে আম্মু এই অবস্থা, এই কাহিনী, ওর তো যাইতে দিচ্ছে না, কি কি বলতেছে যে একটা লোক চাচ্ছে আমাদের। তারপর কি করলো, আমার মামারে বললো, ওই যে হারুন মামা মেন অধিনায়ক, যে ওই মামার না আমারে বললো যে তুই তোর ছোট মামারে ফোন দে, হারুন ওরে ফোন দে, ওরে ফোন দে, আর তোর শাশুড়ির সঙ্গে কথা বলাই দে। আমার মামা আবার ফোন দিল, ফোনতে বলতেছে আমার শাশুড়ি যে আমার ভাগিনা বিয়ে করছে, ঠিক আছে আমার ভাগিনার তো বাপ মা মানে নিচ্ছে না, আমার বোন আমার ভগ্নপতির জামাই মানে নিচ্ছে না, কিন্তু আমি তো মানে নিছি, আমার ভাগিনার আমি অনেক ভালোবাসি, আমার ভাগিনা তো কাদাগাদি করতেছে এই বিষয়ে যে পারভিনের যাইতে দিচ্ছে না, আপনি সাইরা দেন কোনো সমস্যা নাই, আমি আসি পারভিনের দায়িত্বে। আমার মামাটা পারভিনের মারে বলতেছে, আমার পারভিনের মা বলতেছে ফোনে কোনো কথা হয় না, আপনি সরাসরি আমার বাড়িতে চলে আসেন। আমার মামা তখন চলে আসলো, তারপর আসছে, আসার পর কথা কথা বলে পারভিনের মা আমার মামারে হাতে উঠাই দিল যে এটা তোমার আজ থেকে ছুটু মেয়ে, উকিল বাপ দায় দিল, তারপরে আমারে আমারে দিয়ে দিল যে যাও, আমারে বলো যে আতিক যেখানে থাকো সাবধানে থাকো, আমার মেয়ের তোমার হাতে উঠাই দিলাম, ওর আব্বা নাই মারা গেছে, এখন তুমি সবকিছু। এবং আমার মামারে বললো যে তুমি ওনার উকিল বাপ্পা। তারপর আমার মামা বললো ঠিক আছে কোনো সমস্যা নাই, আমার হাতে উঠাই দিচ্ছেন, আমার এটা মেয়ের মতো। তারপর বাইক নিয়ে গেলাম গা। তারপর এখানে একটা আমার মামা একটা কাজ করছে, তখন থেকে ভাই আমার একটা ডাউট সৃষ্টি হয়েছে, আমার মামা আমরা যখন রাস্তায় উঠি মেন রাস্তায় বাইক নিয়ে, আমি পারবিন সহ হাঁটতেছি, মামা বাইক নিয়ে চলে গেল, দুইজন ওরা আসছে, ড্রাইভ করে একজন আর মামা, মামা ড্রাইভ করতে পারে না, আর আমি সব তিনজন আসছি, যাওয়ার সময় তো চারজনই, তাহলে বাইকে তো জায়গা আর হয় না। এখন আমারে বলতেছে মামা যে আতিক তুমি ওই বাসে উঠো, একটা বাস আসতেছে, তুমি বাসে উঠো, আমি বোর্ডে নিয়ে যাইতেছি। দেখেন ভাইয়া, ওটা হচ্ছে ভাগিনাম, ওনা উচিত ছিল তুমি বাইক দিয়ে যাও, আমি বাসে উঠে তোমাদের পিছে পিছে যাইতেছি, যায়া তুমি বাজারে ওয়েট করো বা চার দোকানে ওয়েট করো, তোমার পিছে পিছে আমি যায় তোমাদের একসঙ্গে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। কিন্তু উনি ওইটা কাজ না করে উনি পারভিনদের বাইকে নিয়ে আমারে বাসে উঠায়া দিয়া ওই পারভিনদের নিয়ে যাইতেছে
বাইক, বিষয়টা খুব অড লাগে দেখতে।
তারপর আস্তে আস্তে বৃষ্টিও পড়ে, সন্ধ্যাবেলায় এদিক আমি ফোন দেই মামারে, মামা কত দূর গেল, একটা চিন্তা আছে না
বাইকে,
হ্যাঁ ও ভয় করে, আমার ওয়াইফও ভয় করে বাইকে, ও আর ফোন রিসিভ করে না। অনেকক্ষণ পর ফোন রিসিভ করলো যে আমি আসছি কত্তিমারি বাজারে, আমি আসছি তোর বৌড়ে নিয়ে আমি যাইতেছি, তুই আসে। ও কত্তিমারি বাজারে তো দাঁড়ালো না, বাজারটাতে তো দাঁড়ানো উচিত ছিল, কিন্তু ও আমার রাইখে আমার বৌড়ে নিয়ে গেল গা একদম সরাসরি বাড়িতে। ওরে আমি আসলাম বাজারে, বাজারে এসে আমি একা একা বাড়িতে গেলাম, দেখি ওরা বাড়িতে গেছে গা, আমার বউ দেখি আমার মা সহ গল্প করতেছে, আমার মা আসছে, পরে আমি মা সহ আবার আমার বউ সহ আমার মার হাত পা ধরলাম, মা কি ভুল হয়েছে, আমার চাকরি হয়েছে, আমার টাকার দরকার 4 লাখ টাকা, মা বলতেছে এখন তোর আব্বা তো তোর প্রতি রাগ, আমার প্রতিও রাগ, আমি আসছি, তোর আব্বা কোনদিন টাকা দেবো না, এখন একটা উপায় আছে, তোর নানুর কাছ থেকে আমি টাকা জমি পাবো, জমি যদি বিক্রি করে নিতে পারস তাহলে নিয়ে যা, আমার আপত্তি নেই। তারপরে আমি নানুরে বললাম যে নানু তাহলে জমিটা বন্ধক বা বিক্রি করে আমার টাকা দেন, পরে ওই শেখানো অনুযায়ী নানু বলতেছে যে না আমার কাছে টাকা পয়সা নাই, এখন টাকা পয়সা আসতে আমার এক ছোট ভাইয়ের কাছে গেলে ওর কাছে যে জমি বিক্রি করে দিই বা বন্ধক রাখি ওর কাছে টাকা নিতে পারবো। এর ফাঁকে একটা কথা বল ভাইয়া, আমার নানু অনেক মুরব্বী মানুষ, আমার নানুরে কোনো অপরাধ নেই এখানে, আমার নানুরে বাধ্য করছে আমার আব্বা।
যাই হোক বুঝতে পেরেছি, তারপরে কি হলো?
তারপর একদিন থাকলাম ওখানে আমার নানুর বাড়িতে, আমার মামাও আসতো ওখানে, মামাও এসে আমারে ফাঁকে ডাইকা নিয়ে বলতো যে ও বউ রাখবো না, তুই যদি ওই বউ রাখস ওই বউর বাড়ি ঘরে আমার পছন্দ হয় না, মানে উনি নানান কথা আমাকে বলতো, কি বাড়িতে বিয়ে করছে, হ্যাঁ বসার জায়গা নাই, আমার আব্বারও ওইভাবে বলতো, আমার সবাইরে বলতো, ও গেছিল দেখে আসছে ওই বউরে নিয়ে খাওয়া সম্ভব না, উনি ডাইরেক্ট এইভাবে বলতেছে। তারপর ওই কথা অনুযায়ী, আব্বার কথা অনুযায়ী, তারপর দিন কুড়িগ্রাম পার হইলাম, মামা যায় ওই হারুন, ও যায় আমি, আমার বউ, আমার মা, আমার নানা, এবং ওই মামার সঙ্গে মামি, আমার মামার ওয়াইফ এবং মামির বোন, মানে আমার মামার শালি, ওই আমার মামার শালি নাকি টিউমার নাকি হয়েছে পেটে, ওটা কুড়িগ্রাম মেডিকেলে অপারেশন করব, এই জন্য আমার মামি যাইতেছে, মামা যাইতেছে, আর আমরা যাইতেছি ওই যে এটা কাজ করতে, জমিনের টাকা বলে যাইতে দিবসরেতে। তারপর সবাই একসঙ্গে চলে গেলাম, যাওয়ার পর তখন 3টা বাজে বিকাল, সবকিছু ওকে, কাগজপত্র ডিপোজিট কাগজপত্র সব নেওয়া হয়েছে, সবকিছু ওকে, আমি স্বাক্ষর দিচ্ছি, নানু বলতেছে যে তোর নানা আমার যে নানু উকিল, মানে উনি যা বোঝাইতেছে আমাদের, মানে যে প্ল্যানিং ছিল না উনি ওই প্ল্যানিং এ বলতেছে যে তোর নানু ব্যস্ত আছে, তোর নানু রাতে চেক দিব, তোর নানু আবার তো ইস্টানে স্বাক্ষর ছিল, এই ইস্টানে আমার বউ ফির অনেক বোঝাই ছিল ওই দিক দেখে আর ফুল না, আমি স্বাক্ষর দিচ্ছি, আমার মা স্বাক্ষর দিচ্ছে, আমার বউরও বলতেছে যে তুই একটা স্বাক্ষর দে, তোর হাজব্যান্ড যে হতো তুই একটা স্বাক্ষর দে, আমার ওয়াইফ কোন ইয়ে করেনি, আমার বউ স্বাক্ষর দিচ্ছে, অলরেডি স্বাক্ষর দিচ্ছে। এই মুহূর্তে আমার মামা পাশে ছিল, আমার মামা বলতেছে এবার পারবেন তুমি কই স্বাক্ষর করলা, ডিভোর্সের কাগজ, এটা বললা এই কাগজটা নিয়ে নিছে আমার মামা, এটা ডিভোর্সের অবস্থা, আমি স্বাক্ষর করছি। তখন ভাইয়া বললেন না, আমার চোখ থেকে অজোরে পানি বেরোতেছে, মানে আমার চোখ মানে কেমন কালো হয়ে গেছে, আমার নানা মানে চোখ কালো হয়ে গেছে, সবারে যারা ছিলাম ওখানে আমার মারও চোখ কালো হয়ে, কি এটা কি করলো, এ তো সব প্ল্যানিং এসেছিল, এ আমাদের নিয়ে আসলো, এবং আমি বলছি এই তো প্ল্যানিং এসেছিল, ওই আমার আরো ফুস দিছে যে বৌরি নিয়ে খাওয়া সম্ভব না, এ কি জন্যে এরকম করলো। এবং আমি পারভিনের হাত ধরলাম, ও পারভিন অলরেডি ওর মানে ওর হাতে চলে গেছে,
কার হাতে চলে গেছে,
মামার হাতে, কারণ পারভিন তো আমার প্রতি অবিশ্বাস এখন, কারণ স্বাক্ষর নিলাম ওর ডাউট হয়ে গেছে, যেটা আসলে দীপুজের স্বাক্ষর, ওটা যদি সাদা ইস্তাম একটা সাদা কাগজ ছিল,
আর কিছুই লেখা ছিল না,
কিছুই ছিল না, এটা হয়তো বা কি করতো তা আমি জানি না,
সাদা কাগজ ছিল, ওকে
সাদা কাগজ ছিল। ওরে পারভিন আমার অবিশ্বাস করলো, পারভিন আমি হাত ধরলাম, পারভিন হাত জাংলা মারলো, আমার হাত চারা মারলো, চারা মায়েরা বলতেছে, পারভিন ওখানে কোনো কথাই বললো না। তারপর আমার মামা আমারে বললো যে পারভিন জানো তোমার স্বামীও এটা খারাপ, তোমার স্বামী এটা খারাপ, তোমার স্বামী এসব সব জানে, এসব তোমার স্বামীর প্ল্যানিং, মামা এভাবে আমার পারভিনের সামনে এভাবে,
আপনার মামা এরকম বিট্রে করলো কেন, প্রথমত কাজটা আপনারা খারাপ করতেছেন সেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু মামা এইভাবে আপনাদের সঙ্গে বিট্রে করলো কেন,
আজও জানি না আমি, এই প্রশ্ন আজও আমি খুঁজে পাইনি, সত্য কথা।
কি হলো তারপরে, এরপরে এরপরে কি হলো,
তারপর মামা ওর হাত ধরল, ও পারভিন মামার হাত ধরল, তা হাত ধরে এখন পারভিন রামে হাত ধরলাম যে পারভিন যাও না তুমি, তুমি সব হিস্টোরি শোনো, কাহিনী শোনো, তারপর যাও নি তুমি, এখানে নাটক একটা, তুমি সবকিছু শোনো, আমার দোষ নাই। পারভিন আমার বিশ্বাস করলো, পারভিন না বিশ্বাস করে আমি পারভিনের হাত ধরছি আবারও। এক পর্যায়ে দেখা যাচ্ছে কোর্টের আশেপাশে পুলিশ ছিল, আমাদের টার্গেট করতেছে, তখন নানা আমারে বলছে
কোর্টের মধ্যে,
কোর্টের মধ্যে নানা আমারে বলতেছে জাতিক তোর বউয়ের হাত ছাড়, না হলে কিন্তু পুলিশে এসে অ্যারেস্ট করবো, তোরও অ্যারেস্ট করবো, আমগো অ্যারেস্ট করবো, এগুলো নানু বলতেছে। ওরা আমি পারভিনের হাত ছাড়লাম, হাত ছাড়া আমি যাইতে চাই না, নানা আমার জোর করে নিয়ে গেল কোর্টের বাইরে। আমার প্ল্যানিং ছিল যে পারভিন আসলে পারভিন আবার আমি হাত ধরবো কোর্টের বাইরে, আমি পারভিনের সেনাই নেবো আমি এটা, কারণ আমার চিন্তাধারা ছিল যে মামা যেহেতু গাড়িতে আমার এই ব্যাপারটা করলো, গাড়ির মধ্যে আমাকে নামায় দিয়ে পারভিনে নিয়ে গেল, ফির এখানেও এই অবস্থা করতেছে, তাহলে তো নিশ্চয়ই মামার এখানে খারাপ
উদ্দেশ্য আছে।
এর আগে নৌকার মধ্যে উঠার আগে, মানে আমাকে আমার বউ সব বসতে দিত না, মামা সবসময় আমার বইয়ের মানে বইয়ের কাছ থেকে দূরে থাকতে বলতো মামা, মানে আমার বইয়ের সঙ্গে দেখতেই পারতো না উনি, আমার তো
আপনার আপন মামা,
হ্যাঁ আপন মামা, আপন মামা,
ওকে।
তারপর আমি বাইরে গেলাম, আমার নানা আমারে নিয়ে গেল কোর্টের বাইরে, একটু পর দেখি আবার আমি নানার হাত ঝাঁকড়া দেয়া কোর্টের ভিতরে চলে আসলাম, যে আমি আমার বউরে নিয়ে যাবো, আমি আমি কিছু মতে চলতে পারছি না আমার বউ ছাড়া, যে আমার বউয়ের কি যেন কি করে তারা, কারণ পারভিন তো আমার প্রতি বিশ্বাস হারাবে গেছে। আমি আবার কোর্টের ভিতরে আসলাম, আসে দেখি এক মিনিট উদাহরণ কেউ নেই ওখানে। তারপর আমি অনেক কান্নাকান্নি করলাম, নানা বলতেছি কান্না লাভ নেই, চল বাড়িতে চল, আমি বাড়িতে যাই না, আমাকে জোর করে গাড়িতে উঠাইল, ওঠার পর গাড়িতে যেন চললাম, আমি গাড়িতে নাকি অজ্ঞান হয়েছিলাম, এক বাড়িতে নামাইছিল, ওখানে পানি ডাল লেগে আমার সুস্থ করছে, সুস্থ করে নৌকায় উঠাইছে, পরে আমরা বাড়িতে চলে আসি। রাতটা কাটলো কোন রকম, কাটার পর আমি মানসিক টেনশন আমার শুরু হলো, আমি মানে ঠিক থাকতে পারছি না সেই মুহূর্তটা। আমি আমার নানারে বললাম যে আমি ঢাকায় চলে আসবো, মানে আমার বাড়িতে আমার একদম মন টিকছে না যে আমি ঢাকায় চলে আসবো। আমি এর ফাঁকে পারভিনের আব্বা আম্মাও শুনছে এই কাহিনী, পারভিনের আব্বা আম্মা কার দ্বারা,
আব্বা আম্মা তো না, পারভিনের মা,
হ্যাঁ পারভিনের মা শুনছে, পারভিনের মা ভাই পারভিনের খালু সবাই জানছে, যে ওই ওই মামাই নাকি ফোন দিছে পারভিনদের বাড়ির মধ্যে যে পারভিনের ডিভোর্স করাইতে নিয়ে আসছিল, পারভিন আমার কাছে এখন, ওই মামা বলছে যে পারভিন এখন আমার কাছে। এখন আমি তো ঢাকায় চলে আসলাম, আইসা তো আমি মানসিক টেনশনে ভুগতেছি, আমি চাকরি টাকরি সব বাদ দিচ্ছি, অলরেডি মার্কেটে যাই না, চাকরি করি না, স্যারদের সাথে কথা বলি না, স্যারের সাথে আমি বলছি স্যার আমি মানসিক টেনশনে আছি, আমি চাকরি করতে পারব না এই সময়, আমি কোনো বাড়িতে থাকি, অবস্থায় এক দেড় মাস প্রায় চলে যায়, এক মাস চলে যায়, আমি অনেক ঋণপাতি হয়ে যাই, প্রায় 20-25 হাজার টাকা 30 হাজার টাকার মতো ঋণ হয়ে যাই, রুম ভাড়া বাসা ভাড়া নানান আগের দানা ছিল এগুলোতে অনেক আমি ঋণপাতি হয়ে যাই। তারপর আস্তে আস্তে মানে আমি আমার মনকে বুঝাইতে পারতেছি যে এই অবস্থা যদি চলতে থাকি তাহলে নেক্সট টাইম আমি ঢাকা শহরে আর বিপদে পড়বো, কারণ চাকরি বাদ দিছি ঋণপাতি করতেছি, পরে তো অবস্থা আমার খারাপ হয়ে যাবো, তাহলে আমাকে আবার তো মানসিক টেনশন নিয়ে আমার চাকরিটা করতে হবো, আমি আবার চাকরিতে জয়েন দিই। এর ফাঁকে পারভিনের সঙ্গে আমার কোনো এক মাসের মতো কথা হয়নি, তারপরে পারভিনরে আমি নিজে ফোন দিই, পারভিন আমারে বলতেছে যে তুমি এই কাজটা করতে পারলা, আমারে সরাসরি বলতেছে, আমি বললাম পারভিন আমার কথা শুনো, তুমি আমি কয় তুমি কি বলবা বলো, তুমি তো বিশ্বাসঘাতক আমাকে বলতেছে, আমি আমার কথা শুনো, তুমি একবার তো শুনবা কি, যে তোমায় আমার ফ্যামিলি ডিভোর্স করে নিয়ে গেছিল সব সত্য, আমিও জানি কিন্তু আমার প্ল্যানিংটা ছিল তোমাকে ডিভোর্স করাইলে আমি তোমার ডিভোর্স মানে ডিভোর্স করলো আমি ডিভোর্স মানে এটা মানতাম না আমি নেক্সট টাইম তোমাকে নিয়ে খেতাম আমি যখন আমার ফ্যামিলি যখন একটা সেট হতো ফ্যামিলি যখন মানে এগুলো সব দূর হতো চিন্তাভাবনা তখন আমি আমার ফ্যামিলির বলতাম আমি ফ্যামিলি দ্বারা আবার মীমাংসা করতাম কিন্তু ফ্যামিলি আমি আব্বা এক দেখি আমার আমার এই কথা বলতেছে বিষ খাবো তোমার এদিকে চাপ আমি এই সময় কি করবো তোমার দিকে আমার আব্বা আম্মা শেষ আর আমি যে আব্বা আম্মার দিক যাই তাই তোমার এই অবস্থা কিন্তু আমি এই সময় এই চিন্তাধারা মাথায় নেই যদি এখন তোমায় ডিভোর্স করি আমি নেক্সট টাইমে আমি আবার চেষ্টা করতে পারবো আমি আমি এই কথা পারবিনকে বললাম তখন আমার পারবিন আমার সাথে ভালো ভালোই কথা বললো দুই একদিন ভালোই ভালোই কথা বললো আমার সঙ্গে এবং আমি ওর ভাইদের সিয়াব কোনা বাড়ি থাকে আমার সম্বন্ধী ভাই আমি কোনা বাড়িতে গেলাম কাশিমপুরে কাশিমপুরে যে ভাই আমি রুমে এক মুহূর্ততে থাকতে পারি না নিজে আমি থাকতে পারি না শুধু মানসিক টেনশনটা উঠে এইটাই মানে একটু যদি ব্যস্ততা সেরে নিজে যদি ফ্রি থাকি সেই সময় ফ্রি সময় এগুলো ক্লিবিলি সবসময় করতো মাথায় যে এই অবস্থায় এলো এলোমেলো ভাবে আসে এভাবে মানুষের জীবন চলে তারপর আমি ভাবলাম যে যদি সমন্দির কাছে যাই তাহলে জীবন একটা ফয়সালা হতে পারে আমার বড় সমন্দির থাকে এখানে সিয়াব পারবিনের ভাই পরে সমুদ্রের কাছে গেলাম যে সমুদ্রের সরাসরি হাত ধরলাম যে ভাইয়া আমি তো ভুল করছি বড় একটা ভুল করছি ফ্যামিলির চাপে পড়া এখন দেখেন এই অবস্থা ফ্যামিলি তো আমার এই এই বলছিল আমি এই জন্য মানছি আব্বা আম্মা বিষ খাইতে চাইছিল এই জন্য সেই সময় কোনো আমি ডিসিশন নিতে পারিনি এই ডিসিশনটা নিছি কিন্তু এই সময় আমার মামা এই রকম করছে আমার মামা আমাকে ফুস করছিল সেই সময় বলছে ওই বৌরে নিয়ে খাস না অমুক টমুক এই বৌরে নিয়ে তোর ত্যাজ্যপত্র করবো কিন্তু মামাটা কি জন্য এরকম প্ল্যানিং করলো আমি নিজেও জানি না কিন্তু আমি পারবিটা নিয়ে আসলেই খাবো আমি এই জন্য আপনার কাছে আসছি তোমার সিয়াব ভাই কেমন যেন আমার প্রতি একটা মানে এই হলো আচ্ছা ঠিক আছে তুমি কাল পরশু আবার যাও তুমি থাকো আজকে থাইকা তুমি যাও তুমি তিন চার দিন পর আবার আইসো আমার বাসায় তারপর আমি ভাইয়ের কাছে একটাই কথা বললাম যে ভাই একটাই রিকোয়েস্ট আমার যে সংসারটা না ভাঙে তাহলে আমি বাঁচবো না
আমরা একটা ছোট্ট বিরতি নেব কার মরার কথা কে মরছে কে কার বাঁচার কথা কে বাঁচছে ভয়াবহ রকমের ক্লাইম্যাক্স এগুলো হিন্দি সিরিয়ালও দেখা যায় না আর কি যাই হোক এই জন্যই আমরা বলি জীবন নাটকের চেয়েও নাটকীয় ছোট্ট একটা বিরতি মাত্র দুই মিনিট পর আবারও ফিরছি জীবন গল্পে আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4
জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় জীবন গল্প লাভ Hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ আমি আর জি কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে এখানে রয়েছে আতিক তার জীবন গল্প নিয়ে আর এই ফাঁকে আপনাদেরকে বলছি আতিককে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আর জি কিপ্রিয়া নামে প্লিজ লাইক দিয়ে কানেক্টেড হয়ে যাবেন ওই পেজটিতে এছাড়াও আপনারা ঢাকা এফএমের পেজে আসতে পারেন এছাড়াও আপনারা চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে যেখানে অলরেডি আমাদের পুরো অনুষ্ঠানটি এখানে দেওয়া হয়েছে আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904 আমি আবারও বলছি youtube.com/dfm904 হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন ফোন করে প্লাস হচ্ছে SMS এর মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে যে এবারের বইমেলায় আমি যাব কিনা হ্যাঁ এবারের বইমেলায় আমি যাচ্ছি আগামী শুক্রবার আজকে হচ্ছে কিবার বুধবার থেকে বৃহস্পতিবার পড়ল অর্থাৎ পরশুদিন আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় বর্ণপ্রকাশের স্টলে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 101 বইমেলার গেট দিয়ে ঢুকেই সরওয়ার্দী উদ্যানে বইমেলার গেট দিয়ে ঢুকেই হাতের বামে পড়বে বর্ণপ্রকাশ 101 নম্বর স্টল দেখবেন আমার ছবি অনেক বড় করে উপরে দেওয়া আছে ওখানে ঠিক সকাল 11টায় আগামী শুক্রবার সকাল 11টায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে যারা দেখা করতে চান চলে আসবেন বইমেলাতে যারা আমার হাত থেকে বইটি কিনতে চান চলে আসবেন আগামী শুক্রবার ঠিক সকাল 11টায় 101 নম্বর স্টল বর্ণপ্রকাশের স্টল সরওয়ার্দী উদ্যানের
বলুন তারপর আমি ভাইয়াকে একটাই কথা লাস্ট পর্যন্ত বলে যাই ভাইয়া যাই করেন আমার সংসারটা যদি নষ্ট না হয় আচ্ছা ঠিক আছে তুমি যাও ভাইয়াটা অনেক ভালো ছিল এখন অনেক ভালো, আমার অনেকে আদর করত। আমি কোনা বাড়িতে আবার আসি, আসার পর তিন চার দিন পর ওনার কথা অনুযায়ী আবার চলে যাই। যারপর বলতেছে ঠিক আছে আমার মা মানে ওনার আমার শাশুড়ি তোমার মা অনেক রাগ, পারবিনো অনেক রাগ, তাহলে তোমাকে নিয়ে আমার বাড়িতে যাইতে হবে। ও এর ফাঁকে ভাই একটা কথা বলে গেছি আমি, মানে সিহাব ভাই এর ফাঁকে দুদিন, এই দুদিনের ফাঁকে সিহাব ভাই বাড়িতে কথা বলছে। তাহলে আতিক যাইতেছে, আতিকের হাতে আতিকের কাছে পারবিন রে উঠাই দিন আপনি, আতিককে পারবিন এখানে নিয়ে আসবো, এখানে বাসা দিয়ে দেবো তাদের, আমার কাছে রাখবো। এবং পারবিনের সাথে আমার কথা হয়েছে, পারবিনও বলছে আচ্ছা ঠিক আছে তুমি আসো, এবং কাপড় চুপড় সব রেডি, মানে ও আমার যা বললো সব রেডি, তুমি আসো তোমার সঙ্গে আমি যাবো। ও অনেক খুশি, ঢাকায় আসবো প্রথমবারের মতো, এর আগে ঢাকায় আসে নাই, মানে কথা হলো অনেক। তার পরের দিন আবার ফোন দিছি যে তুমি খাইছো, আমি খাইছি কিনা তোমার তোমার জানার দরকার আছে? আমি কেন, আমি তো যাচ্ছি কাল পরশু, তোমাকে কি আসতে বলছে আমার বাড়িতে, তুমি আসবা না, তুমি কি তুমি আমাকে ডিভোর্স করে নিয়ে গেছিলা? আমি নেক্সট টাইমে জানতে পারলাম যে আমার মামা নাকি আবার ফুস করছে, আমার মামা নাকি বলছে পারবিন রে পারবিনের মারে যে আমার ভাগ্নের হাতে যদি তোমার মেয়ে উঠাই দেন তাহলে ও ঢাকায় নিয়ে যে মেরে ফেলবো। ওখানে ওর আব্বা আছে, ওখানে ওর আরো মামারা আছে, ওর মামারা সহ পারবিনের মেরে ফেলবো খালি রুমে, এরকম মানে ফুস করতো। তখন পারবিন চিন্তাধারা উল্টাই গেল, ওর মারও চিন্তাধারা উল্টাই গেল, উল্টা যে আমাকে এই যে নানান কথা বলছে যে আমি যাবো না। আমি আবারও সিয়াবের বাসায় আসলাম, ভাই এই অবস্থা। সিয়াবাই বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি কাল পরশু বাড়িতে যাবো, তুমি আমার সঙ্গে বাড়িতে যাবা, বাড়িতে গেলে সরাসরি কথা বলে একটা মা জন্মবো ওখানে, এবং আমি যেখানে স্বাক্ষর দিতে বলবো সেখানে তুমি স্বাক্ষর দিবা? আমি হ্যাঁ অবশ্যই, আপনি যেখানে দিতে বলবেন ওখানে আমি স্বাক্ষর দিব, আমি ওখানে দিব, মানে উনি ইস্টার্ন করত আমার মনে হয়। তারপর আমি বাড়িতে গেলাম ওদের সঙ্গে, আমার শাশুড়ি বাড়িতে গেলাম, আমার বউ আমার সঙ্গে কোনো কথা বলল না, কোনো কথা নাই, আমাকে দিয়ে খাওয়া দাওয়া করাইবো ওই রকম কোনো সিস্টেম নেই, মানে আমি একাই। সিয়াব ভাই তখন কই যেন গেল বেড়াইতে, আমাকে একাই রুমে রাইখা কোন যেন জায়গায় গেছে, কাজ ছিল ওনার, আমার সঙ্গে কেউ কথা বলে না, শুধু আমার শাশুড়ি মাঝে মাঝে কথা বলে, আমার বউ আমার সঙ্গে কথা বলে না, আমি একাই একাই। আমার অনেক কষ্ট হচ্ছে, মানে আমার কেমন যেন খারাপ লাগতেছে যে আমার ফ্যামিলি যদি আমি ত্যাগ করতে পারি, আমার বউয়ের কাছে আসলাম, ফ্যামিলি কথা শুনতেছি না, বউয়ের কাছে আসতেছি কিন্তু আমার বউ আমার সাথে এরকম করতেছে, তখন আমার কেমন যেন মানে মনে মনে খারাপ লাগলো। আস্তে আস্তে সন্ধ্যা হলো, সিয়াব ভাই দেখি সেদিন আসলো না, রাত হয়ে গেল, মানে আমার বউ আমার বলতেছে যে তুমি ঢাকায় যাবার না, তুমি ঢাকায় না যাও তাহলে কিন্তু আমি এখন ফাঁসি দেবো, আমারই বলছে যে তুমি আমার বাসায় রাত থাকতে পারবা না, এভাবে আমার বলতেছে। আমি কেন আমি রাত থাকতে পারবো না কেন, কেন তুমি আমার সাথে থাকতে পারবো না, তুমি আমার সাথে রাত এখানে থাকতে পারবো, আমার বাড়িতেই থাকতে পারবো না তুমি। এবং ওর মারা বললো যে তুমি যদি তোমার জামাইরে রাখো তাহলে আমি বাড়ি থেকে এখন পালাই যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি, এবং সে অলরেডি বেরো হয়েছে, ওর মা হাটটা নিয়ে ধরছে। এখন এই অবস্থা ভাই আমি কি ডিসিশন নেবো সেই সময়? আমি তখন ওদের মুখের দিক তাকায়া, আমার শাশুড়ির মুখের দিক তাকায়া, না এদের ফ্যামিলির দণ্ড নাই বাজুক, তো আমি বললাম যে আমি চলে যাই। তখন রাত বাজে 8-9 এরকম বাজে, আমি গাড়ি কাউন্টারে আসলাম, আমি সেই অবস্থায় চোখের পানি এক মানে দুই চোখ ভরা পানি পড়তেছে, এক হাতে পানি মুছতেছি আর ব্যাগ নিয়ে চলে আসলাম। জীবও আমার সঙ্গে অনেক কথা বলতো, অনেক কথা বলতো আমার সঙ্গে, সে বউ আমার আজকে বের করে দিল, এক পর্যায়ে খাট থেকে টাইনে আমার নামাইছিল, আমার নামে মাটিতে ফেলাইছে যে তুমি বের হয়ে যাও। আমার অনেক কষ্ট লাগছে, চোখ থেকে পানি বের হয়ে আমি রাস্তা হাঁটতেছি যে কি করলাম, ওর জন্য আমি লাইফ ধ্বংস করলাম, ওর জন্য সবকিছু আমি ত্যাগ করলাম, আর আজকে সে আমার সাথে এরম করতেছে, কার চক্রান্ত পড়ে না কি, ওর মনে কি, ও কি চায় আরেকটা আমার স্বামী হোক, মানে আমার আমার চিন্তাধারা অনেক আসতেছে এখানে, যে কি চায় আরেকটা ছেলে আমার লাইফে আসুক। আমি গেলাম বাস স্টেশনে যে ভাই আমার আর গাড়িতে উঠতে ইচ্ছে হচ্ছে না, আবার আমি ফেরত গেলাম, ফেরত না যে আমি আমার শাশুড়ির রুমে আবার ঢুকলাম, দেখি আমার বউ ঘুমাইছে। আবার দেখেন ভাই আমার এত ইয়া, আমি আবার গেছি ছুটি হয়ে তাদের কাছে, আবার গেছি আমি ছুটি হয়ে, আমার শাশুড়ি দেখি বসে আছে পান খাইতেছে, অতি ঘুমাইছে, আমার যে কথা শুনছে আবার জাগন বসে, তুই আবার আসছোস, তখন তুই মুই শুরু হয়ে গেল, তুই আবার আসছোস, তুই এখন আমার রুম থেকে বের হ, আমি আর কোনো কথা বলিনি, রুম থেকে বের হয়ে আমার নানুর বাড়ি আসলো, ওখানে নানুর বাড়ি, ওখানে গেছে, নানু ঘুমাইছে, নানুরে ডাক দিলাম, নানু উঠলো, কিরে কি হয়েছে, আমাকে রাতটা জায়গা দেবেন আপনার কাছে, অবশ্যই তুই আসতে স্বাধীন, তুই যে থাকো সমস্যা কি, তোর শ্বশুর বাড়িতে থাকবে আমার বাড়িতে, তুই তো তোর শ্বশুর বাড়ি হয়েছে, তাই কি হয়েছে, আমি তো তোর নানু হই, তুই একদিন কে এক মাসও থাকতে পারো আমার কাছে, আমার রাখলো, কি হয়েছে তোর, আমি এই অবস্থা। পরে নানু আর কিছু বললো না, নানু বললো ঠিক আছে পারবিন যা বুঝে তাই ভালো, এই কথা বললো, এক স্বামী ছাইরা আসছে তোর কাছে আসছে, এত যদি ভালোই মেয়ে হতো তাহলে বলতো না কি হয়েছে হয়েছে স্বামীর সংসার করি, আমার নানু এইটুকু মন্তব্যটা করলো। করে আমি ঘুমাইলাম, রাতটা কোন রকম কাটলো, কাটার পর বিকাল হলো, তার মধ্যে আমার কোনো খোঁজখবর নিল না, পাশাপাশি বাড়ি আমার কোনো খোঁজখবর নিল না, ওরা জানে আমি এই বাড়িতে আসছি, আমার বউ আমাকে দেখতেছে, আমার বউ টিবল পাটটা ছিল আমার জানালার কাছে, আমি যে রুমে ছিলাম, ও আসে আমার টেরা চোখ দিয়ে দেখে আমি রুমে শুয়ে আছি, আমার দেখতেছে, আমিও দেখতেছি ঘুমে 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 ভাবাম দেখতেছি, কিন্তু আমার ডাকতেছে না ডাকতেছে না। সেই পর্যায়ে বিকাল হলো, ভাই আসলো।
এদিকে আপনার বাবা কি বলছে এত ঘটনার পরে?
আমার বাবার সঙ্গে তো আর যোগাযোগ নাই।
এই যে ঘটনাটা ভেস্তে গেল, তার প্ল্যানিংটা ভেস্তে গেল, তো এটা নিয়ে সে কিছু বলছে না? প্ল্যানিং ছিল যে তার ডিভোর্স করে দেবে, সে সাইন টেন করবে, কিছু তো হলো না শেষ পর্যন্ত।
হ্যাঁ,
তো বাবা কি বলতো সেটা নিয়ে?
এর পর্যায়ে আমি আমার আব্বা মারে, মানে আমি কিন্তু মানে কোন আমার সেন্স কাজ করতেছি না, যখন আমি কোনা বাড়ি ছিলাম, মানে আমি ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলি না, আমি এক পর্যায়ে ভাই আমি সিগারেট খাওয়া শুরু করছি আমি।
আচ্ছা, ওকে, মানে ওই সময়টা আপনার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ নাই?
হ্যাঁ, তারপর আমি আমার সন্দীপ ভাই আসলো, সন্দীপ ভাইয়ের আমি বললাম যে ভাই এই অবস্থা, আমার সন্দীপ ভাই আমার বউরে মারধর করলো যে তুই একটা স্বামীর সংসার নষ্ট করে আসছস, তোর শাশুড়ি ভুল করছে ঠিক আছে, তোর শাশুড়ি শ্বশুরে বোঝাইছে, ও বোঝাই আসছে আবার তোরে নিতে, তোরে নিয়ে ঢাকায় যাবো সাহস করে, তো তুই তো রাজি হওয়ার কথা, তুই রাজি হলি না কি জন্য, মারধর করলো, করে অভিমান করে ওর ভাই আমার ঢাকায় নিয়ে আসলো, আবার ঢাকায় নিয়ে আসলো, আইসা আমার বললো কি জাতিক যাও এরকম মেয়ে কত পাওয়া যাবো, মানে ওর ভাই আমার মানে কেমন একটা ইয়ে করলো, মানে ওর ফ্যামিলিতে রাগ করলো, করে আমারে ওর ভাই গেল কাশিমপুর, আমি কোনা বাড়ি চলে আসলাম। আসার পর এইভাবে দিন কাটে দিন কাটে, পারবিন আবার পারবিনের সঙ্গে আবার ফোন দিয়ে আমি ডাইরেক্ট ফোনে কথা বলে না, ফোন দিয়া ও চুপ করে থাকে, আমি কথা বলি এবং আমার সাথে রাগারাগি করে, তুই ফোন দিছ কিল্লাই আমার এইভাবে, মানে অনেক বকাবকি করে, আমি বলতেছি যে দেখো তোমার আমি সারা বাসুম না। পরে নেক্সট টাইমে ওর ভাই কি করলো যে আতিক, ওর মা আমার বলতেছে যে আতিক শোনো তোমার ফ্যামিলির ডাক দাও তুমি, আমার বলতেছে, এবং আমি ফ্যামিলিরে সবকিছু বুঝাইছি, আমার কাকারে জ্যাডারে আমার আব্বারে আমার নানারে সবকিছু আমার মারেও বলছি, এবং ওনারা জানে ভালো করে যদি আত্মিক যদি এটা যদি এই অবস্থায় থাকে তাহলে আমার ছেলে আমি হারাবো, মানে আমার ছেলে ধীরে ধীরে এমন অবস্থায় যাচ্ছে, এবং এই ইয়েতে আমার আব্বা মা সব রাজি হয়ে গেছে। আমার বাবা মা বললো কি আচ্ছা ঠিক আছে, তো যেটা হয় ভালো, আমরা যা রাজি তো শ্বশুর বাড়ি যাবো আমরা, আচ্ছা ঠিক আছে, একটা ডেট নিয়ে ওই ডেটে আমরা চলে আসি ওদের বাড়িতে, এবং মেয়ে সরাসরি আমারে বলে যে আমি তোমার সংসার করুম না, সরাসরি ভাই বলতেছে আমি তোমার সংসার করুম না। এখন ওই সময় আমার মামাও দেখে আসলো, আমার ছোট মামা, আমার ছোট মামাদের আসছে, আমাদের সেটা কোনো কথা নাই ওদের পক্ষে, মানে ওদের সাপোর্ট, ওই যে আমার পারভিন দে তার আব্বা দিল, তাই আপনার উকিল আব্বা দিল, এই জন্যে পারভিনের সাপোর্ট, আমার আপন মামা হয়ে তার আপন আব্বা আসছে, আপন বোন আসছে, আপন ভাগিনা আসছে, সেই বিদায় আমাদের সাথে কথা না বলে তাদের কথা,
আপন বাবা তো নেই, বাবা তো মারা গেছে,
না ওই যে আমার মামা আমার নানা আসছে না ওখানে, মামার আপন আব্বা,
ঠিক আছে,
সে আমাদের পক্ষে না হয় তাদের পক্ষে হচ্ছে। এবং এক পর্যায়ে আপনার ওখানে অনেক লোক ছিল, মাতাবর লোক ছিল, তারা বলতেছে ঠিক আছে আমাদের এক মাস সময় দাও, এক মাস সময়ের মধ্যে যে কোনো আমরা ডিসিশন করে দেবো, এক মাসকে দুই তিন মাস চলে যায় তাও তারা মানে কোনো বসে না বৈঠক না, এখানে কিন্তু আমি পাগলের মতো হয়ে গেছি প্রায়, আমি মানে কেমন হয়ে গেছি, ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার ফ্যামিলি আরো চিন্তায় পড়ে গেছে, যদি মীমাংসা না করলে আমার ছেলের আমি হারামো, একবার ওরা এটা চিন্তা করে সারাক্ষণ। এখন আমি পারবিনের বলি কি হলো তুমি এক মাস সময় নিলা কি করতেছো, কয় দেরি আছে আরো দেরি আছে, যেদিন তোমার ডাকবো সেদিন তুমি আসবা, আমার এইভাবে বলতেছে, আমি কেন এই অবস্থা কেন, কয় হ্যাঁ অবশ্যই তুমি ভুল করছো না, এখন আমি যেদিন তোমার ডাকবো সেদিন তোমার আসতে হবো, মানে এর মধ্যে আমার মামা নানান যুক্তি নিতেছে, তারা আমার মামার সঙ্গে ভালো একটা রিলেশন হয়ে গেছে, আমার মামা প্রত্যেক সাথে তার বাড়িতে আসে, এই অবস্থা চলতেছে। তারপর ঈদের প্রায় এক মাস পর আবার দ্বিতীয় বৈঠক বসলো আমাদের, এই দ্বিতীয় বৈঠকের মধ্যে সবাই আসলো, ভিড় আমরা সবাই আসলাম, ওনারাও সবাই বসলো, পরে আমার ওই মামাও আসলো, ওই মামা আসলো, তারপর পারভিন এখানে সরাসরি বলতেছে যে আমি ওই ছেলের সংসার করুম না, এই ছেলের সংসার করুম না, ওই ছেলের আমি ডিভোর্স করুম।
এখন তো ভালোই হয়েছে, আপনার বাবা তো খুশি হওয়ার কথা, কারণ যেটা নকল চেয়েছিল ড্রামা করতে চেয়েছিল সেই ড্রামাটা উল্টে গিয়ে সেটা পজিটিভ হয়ে গেছে, মানে এটা আসলে রিয়েল লাইফ ড্রামা, এবং রিয়েল লাইফ ড্রামাটা আসলে নাটকের চেয়ে নাটকীয়। দেখুন, ওর বাবা চেয়েছিল যে একটা ড্রামা করুক, নাটক করুক, নাটক করে আলটিমেটলি একটা সাইন নিয়ে নিবে, ফলস একটা সাইন, এবং সাইনটা নিয়ে এটাই পরবর্তীতে ক্লেইম করবে কোর্টে গিয়ে যে না ছেলে মেয়ের সম্মতিতে ডিভোর্স হয়েছে একটা ফাঁকা স্ট্যাম্পে। ফর্চুনেটলি মেয়েরা সেটা জেনে গেছে, এবং যাওয়ার পরে ওর বাবা যেটা চেয়েছিল সেটা খুব পারফেক্টলি হচ্ছে, এবং ছেলের জায়গা থেকে না হলেও একটা মেয়ের জায়গা থেকে মেয়ে এগ্রি করে নিয়েছে, তো বাবা তো খুশি হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি লুজার হচ্ছে হলো এই ছেলেটা। মানে ছেলের দিক থেকে চিন্তা করলে একটা ভীষণ রকমের ট্র্যাজেডি, কিন্তু কি বা করার আছে। তারপর কি হলো?
তারপর ওই মেয়ের বলতেছে, মেয়ে বলতেছে যে ওই মেয়ে প্রথমে বললো যে ছেলেরা ডিপোজিটে বলো, আমার ডিপোজিটে বলো, আমি তো কখনো ডিপোজিট দিব না। আমি বলতেছি না আমি কখনো ডিপোজিট
দেব না। কত ছিল?
আমার 5 লক্ষ
থেকে 5 লক্ষ টাকা। ওকে,
যে আমি কখনো ডিপোজিট দিব না। তারপর মেয়ের আমার শাশুড়িরে আমার মামা একটা ফাঁকা ঘরে নিয়ে গেল, একটা ঘরে নিয়ে গেল, যে কি যেন ফুস দিচ্ছে। আবার আমার শাশুড়ি আবার বলতেছে যে এই সংসার কোনোদিন করা সম্ভব না, আমি করাবোই না, মেয়ের আমি মাগনা ডিপোজ করাবো। মানে আমার মামা যেন কি যা আবার বলছে ওখানে, মাগনা ডিপোজ করাবো। তারপর এক পর্যায়ে আবার কাজী আসলো, আসার পর এটা আমাদের ডিভোর্স হয়ে গেল। তো ওখানে মেয়ের কেউ উপস্থিত ছিল না, কারণ আমাদের ডিভোর্সটা মেয়ের ফ্যামিলি থেকে কেউ
মানে না। ডিভোর্সটা হলো এই 2017 সালে।
এটা হচ্ছে নভেম্বরের 17 সালে,
নভেম্বরের, হ্যাঁ,
নভেম্বরের 16 তারিখে আমাদের ডিভোর্সটা হয়েছে। আমি তারিখও মনে রাখছি এবং আমাদের বিয়ের ডেটটাও আমি মনে রাখছি।
ফাইন, এরপরে কি হলো? আপনার মামা তো বাড়িতে ফিরলো।
হ্যাঁ, তারপরে এখানে কাহিনী আসছে, এখানে হচ্ছে আপনার ওই ফ্যামিলির, পারভিনের ফ্যামিলির কেউ ছিল না ওখানে। পারভিনের শুধু মা ছিল আর পারভিন ছিল।
এনাফ, ডিভোর্সের জন্য এনাফ।
হ্যাঁ, পারভিনের ভাই ছিল না, পারভিনের ভাই রাজি না, পারভিনের কাকা রাজি না, পারভিনের মামা রাজি না, পারভিনের খালু রাজি না,
বুঝছি, পারভিনের ফ্যামিলির কেউ রাজি
না।
বাট পারভিন রাজি হলে এনাফ, আর লাগবে না কেউ। হ্যাঁ বলেন।
সবাই চায় যে সংসারটা হোক,
আচ্ছা,
এটা চায় সবাই, কিন্তু পারভিন, পারভিনের মা কার জন্য ফুস শুনে রাজি হচ্ছে না তারা।
এটা আপনি কেস করছেন?
হ্যাঁ,
ফাইন, এটা ঠিক আছে। এখন এরপরে কি হলো?
তারপর যখন ডিভোর্স করাতে গেল, তখন পারভিনের গার্জিয়ান হিসাবে সবচেয়ে আমার দুঃখ বোধ হয় ভাইয়া, আমার আপন মামা, আমার আপন মামা পারভিনের আব্বা হইছে। ওই আমার মানে পারভিনের আব্বা হয়ে সে পারভিনের গার্জিয়ান হয়ে আমার, হ্যাঁ, ডিভোর্স করাইছে। সবচেয়ে এটা আমার কষ্ট বোধ হয়।
মামা তো আমি মনে করি এক অর্থে অনেক বুদ্ধিমান, মানে আমি সরি টু সে, কারণ আপনারা যেটা নাটক করে চেয়েছিলেন সেটা সে লিগ্যাল বানিয়ে ফেলেছে। এটা এখানে তো আসলে আপনি ইমোশনের জায়গা থেকে হয়তো বা চিন্তা করছেন, বাট আপনার দিক থেকেও তো খুশি হওয়ার কথা, কারণ আপনি এটা যে কোনো ভাবেই হোক বাবা মাকে সেভ করার জন্য এটা করতে চেয়েছিলেন। এবং একটা মেয়ে, এই ডিভোর্সটা হলে মেয়েটাও তো মারা যেতে পারতো, আপনি সে কথাও চিন্তা করেন নাই। এবং তারপর রেজাল্টটা কি দাঁড়ালো? মেয়েটা আপনাকে ফাইনালি ডিভোর্সটা দিয়ে দিল। এটা তো আপনাদের সবার খুশি হওয়ার কথা, কোন সব সহি সালামত হয়ে গেছে আর কি।
না ভাই, এটা খুশি না, এটা আমার জন্য একটা দুঃখের বিষয়।
আপনার জন্য দুঃখের বিষয় হলো, কারণ আগে চিন্তা করা উচিত ছিল
আমার, আমার লাইফটা।
আপনি বাবা মাকে বাঁচাতে গেছেন, বাঁচাতে গিয়ে আপনি নিজের ওয়াইফকে ডিভোর্স দিচ্ছিলেন। আপনি তখন একবারও চিন্তা করেননি যে এই মহিলার, আপনার, আপনার ওয়াইফের বাবা কিছুদিন আগে মারা গেছেন, 40ও তখনও হয়নি। হ্যাঁ, আপনার তো ওয়াইফের কথাটা একটু চিন্তা করা উচিত ছিল। তা আপনার বাবা বিষ খাবে, এটা যদি আপনি চিন্তা করতে গিয়ে যদি আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দিয়ে, আপনার ওয়াইফ যদি মারা যেত তাহলে কি হতো
ভাইয়া? এটা আমি তো, আমার প্ল্যানিং ছিল যে ডিভোর্স যদি হয়ে যায় নেক্সট টাইম আমি ডিভোর্স, এটা মানে আমি মানবো না।
ইট ওয়াজ ইউর প্ল্যানিং, বাট সবকিছু প্ল্যানিং মতো হয় না, সেটা তো আপনি সামনে দেখলেনই। আপনার মামার, মামার ক্ষেত্রে ঘটনা তো তাই ঘটছে। আপনাদের প্ল্যানিং তো এটাও ছিল যে আপনারা বিয়ে শাদী করবেন, আপনি সেজন্য এসে শহরে চাকরি নিলেন, আপনার প্ল্যানিং ছিল আপনি আর্মিতে জয়েন করবেন, সেজন্য অনেক কিছু বিয়েটা গোপনও রাখার চিন্তা ভাবনা করছিলেন, একটাও তো প্ল্যানিং মতো হয়নি। তাহলে আপনি কেন এটা চিন্তা করলেন না প্ল্যানিং মতো, যে আমি যে প্ল্যানিংটা করছি এটা একটা দুর্ধর্ষ প্ল্যানিং, এটা যদি টাইম মতো না হয় তাহলে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, এটা তো আপনার চিন্তা করা উচিত ছিল।
আসলে ভাইয়া, ওই দিক দিয়ে আমার ছোট ব্রেনে আমি যা মানে কল্পনা করছি ওই হিসাবে কাজ করছি।
ডিভোর্স হওয়ার পরে কি দাঁড়িয়েছে পারভিনের, কি অবস্থা এখন?
এখন পারভিনের অবস্থা, সে নাকি
যোগাযোগ করেন আপনি? আপনি শুধু শুনেছেন তার সঙ্গে নাকি?
শুনছি,
শুনছেন।
হ্যাঁ, ও নাকি এখানে থাকে আপনার বাইপাস, এবং আমার মামা তাদের সাথে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখে, ওদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে, এবং আমাদের সাথে আমার মামার কোন যোগাযোগ নেই।
আপনাদের ফুল ফ্যামিলির যোগাযোগ ডিটাচ
হয়ে গেছে? হ্যাঁ, আমার মামার সঙ্গে যোগাযোগ নেই, বিচ্ছিন্ন করছি।
আপনার মামা বিবাহিত?
হ্যাঁ, আমার মামা বিবাহিত।
বাচ্চা কাচ্চা আছে?
হ্যাঁ, বাচ্চা একটা হয়েছে।
ওকে,
একটা বাচ্চা হয়েছে। কিন্তু আমি ভাইয়া, আমি আপনার সামনে এবং আমি সবার সামনে, সবার সামনে আমি বলতেছি, মানে
আমি বাকিটুকু জানতে চাই না, আপনি কি বলবেন আমি জানি। আমি একটা কথা বলি আপনার,
আমি আমার মামার, আমি মামার কোশ্চেনটা আজকে আমি খুঁজে পাইনি, এটা আমি মিডিয়া সবাই আমি বলতেছি, আমি মামার কোশ্চেনটা আমি আজকেও পাইনি আমি।
না, ঠিক আছে, আপনি কেন মনে করছেন যে আপনার মামার রক্তের সম্পর্ক বলে আপনাকে সাপোর্ট করবে? আপনি এটা কেন মনে করতেছেন?
কেন ভাইয়া, উনি তো আমার ফুস দিছে, ফুস দিয়ে তো উনি এত কিছু করাইলো, আর উনি কি জন্য নাটকটা করলো, এটা আমার প্রশ্ন।
উনি আপনাকে ফসলাইছে ওনার, ওনার বাবা মার স্বার্থ থেকে। এখানে অন্যরকম একটা নাটক থাকতে পারে, এমনও হতে পারে যে আমি জানি না, মেবি যে এই জিনিসটাতে তো আপনার বাবা মা খুশি হয়েছে, ইনফ্যাক্ট আমি মনে করি।
হ্যাঁ, ওদের
খুশি হয়েছে না? আচ্ছা, তো খুশি হয়ে থাকলে তো আমি মনে করি যে সে তার বাবা, তার ভাই বোনকে হ্যাপি রাখছে, সে তার ভাই বোনকে তো হ্যাপি রেখেছে। আপনি কোশ্চেনটা কি বুঝতে পারছেন, ইকুয়েশনটা বুঝতে পারছেন? তার, আপনার বাবা মা কি চেয়েছিল? আপনার সঙ্গে আপনার স্ত্রী ডিভোর্স হয়ে যাক,
হ্যাঁ,
ফাইনালি আপনার একদম ঝুট ঝামেলা ছাড়া আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এতে আপনার বাবা মা তো খুশি হয়েছে। এখন আপনি সন্তান হিসেবে কষ্টে আছেন, সেটার জন্য হয়তো বাবা মা কষ্ট পায়, কিন্তু যখন বিষয়টা এরকম হয়ে যাচ্ছিল বাবা বলছিল যে বিষ খেয়ে ফেলবো, তুই বিশ্বাস করতেছিস না, তো সেই বাবার তো খুশি হওয়ার কথা, সেই মার তো খুশি হওয়ার কথা, বুঝতে পারছেন?
জি,
সে অর্থে তো আপনার আপনার মামার প্রতি তাদের যথেষ্ট রকমের কৃতজ্ঞ থাকার কথা।
এটা আমি বলতে পারি না ওদের আসলে গোপনে গোপনে রিলেশন আছে কিনা, কিন্তু আমি মারে আমি একদিনে বলছি, আমার আব্বারও বলছি, যদি ওই মামার সঙ্গে একদিন রিলেশন কোনো কথা বলতে আমি দেখি তাহলে কিন্তু আমি আপনাদের সাথে আমি কোনো কথা বলতে পারবো না, আমি কথা বলবো না, এবং আমি কই আছি তাও আপনারা জানবেন না, মনে করুন আপনার ছেলে হারিয়েছে।
আপনি এই জীবন গল্পটা কেন বললেন রেডিওতে? আপনার এই জীবন গল্পের অনেক বেশি ক্লাইম্যাক্স, একদম আগাগোড়া এখন পর্যন্ত আমি যতটুকু পাইছি, প্রেমের সম্পর্ক তৈরি হওয়া, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, বাড়ি থেকে পালিয়ে গিয়ে হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে দেখা হওয়া, সেই মেয়েটার সঙ্গে নাটকীয়ভাবে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, তারপর আবার ধাম করে মেয়েটার বিয়ে হয়ে যাওয়া, তারপরে মেয়েটাকে বের করে নিয়ে আসা, বের করে নিয়ে এসে বিয়ে করতে গিয়ে গোপন রাখতে গিয়ে ধরা পড়া, ধরা পড়ার পরে বাবা মায়ের দিক থেকে এক ধরনের চাপ, তারপরে মেয়ের দিক থেকে এক ধরনের চাপ, সেখানে নাটকীয়তা অবলম্বন করতে গিয়ে ধরা পড়া, এবং ধরা পড়ার পরে ফাইনালি মেয়েটা আপনার কাছ থেকে চলে যাওয়া, এতগুলো নাটকের মধ্য দিয়ে এখন আপনারা দুজন দুজনের কাছ থেকে ডিটাচড, এটাই হচ্ছে আপনাদের মানে এখনকার অবস্থা। তো এই গল্পটা আপনি কেন বললেন রেডিওতে, মেসেজটা কি?
এই গল্পটা আমি বললাম এই জন্যে যে সবাইকে আমি বলতে চাই যে আমি যে ভুলটা করছি,
ভুলটা কোথায় আপনার?
আমার লাইফে ভুলটা হচ্ছে আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে, আমার লাইফটা গড়ার আগে, আমার ক্যারিয়ারটা গড়ার আগে
এক্স্যাক্টলি
আমি বিয়েটা করছি, এটা আমার হচ্ছে সর্বপ্রথম ভুল। সো একটা কথা বলতে চাই, এরকম মেয়ের বিয়ে করিম না, আমার মনে হয় ভাইয়া এখানে মেয়েরও কোন পার্সিলিটি আছে, এখানে মেয়ে ভালো করেই জানে যে ওই স্বামীর সংসার হইব, আমার মনে হয় ওই মেয়েও ভাবতেছে যে ওই ছেলের জীবন থেকে যদি আমি সরে যাই তাহলে আরেকটা বিয়ে করতে পারবো, আমার এটা আমার মনে হয়, কারণ ও আমার অনেক অপমান করছে, অনেক অনেক অপমান
করছে,
ও যে আমাকে ভালোই বাসত তাহলে ওই রকম তুই মুই এবং বিশৃঙ্খলা ভাষায় আমার ইডিয়েট বলতো, যা মানে অনেক খারাপ ভাষা বলতো।
আমি আপনাকে একটা কথা বলি, এই জায়গাটায় আমি মেয়েটার পক্ষে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে প্ল্যানিংটা নিয়েছিলেন এরপরে তো আপনাকে হাত ধরে বের করে দিয়েছে, আমি তো মনে করি যেখানে যদি আপনাকে পেটাতো তাহলে আপনার অস্বাভাবিক কোনো কিছু, মানে এটা তো মানে আপনি একবার চিন্তা করে দেখেন তো, মেয়েটার জায়গায় আপনি, মেয়েটা এরকম একটা প্ল্যান করতেছে আপনাকে লুকে লুকে ডিভোর্স দেওয়ার জন্য, তার বাবা আমাকে সেভ করেছেন, আপনি মেয়েটার সঙ্গে কি করতেন?
না ঠিক আছে, এটা ঠিক আছে,
তো উনি তো আরো ভদ্র, শোনেন ভদ্র ব্যবহার করেছে, আমি আমরা সবসময় এরকম, আমরা নিজের জায়গা থেকে পুরো দুনিয়াটাকে চিন্তা করি, এভাবে চিন্তা করলে হবে না। প্রথম কথা হচ্ছে যে আপনার ভিতরের একটা সফট ইমোশন তার জন্য ছিল, আপনার আগা গোড়া গল্পটা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি একেবারেই দরিদ্র পরিবারের একটা সন্তান, বাবা কৃষক, সম্মান রেখেই বলছি আপনার এস্টাবলিশড হওয়াটা খুব জরুরি ছিল, এবং বাবা যে কথাটা বলতো যে আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছিস তুই, তোর পিছনে আবার ইনভেস্ট, এত কষ্ট করে এত কিছু করি, ওই মনে আছে প্রথমে যে গল্পের একদম প্রথম থেকে বলতেছিলেন যে ওই পায়ের নখ সারানোর জন্য ঘরের চাল বিক্রি করে তারপর আপনার পায়ের অপারেশনটা করছিল যাতে করে আপনি আর্মিতে চান্স পান, আপনার তো বয়স চলে গেছে, সে চান্স পাওয়াটা হয়নি, পরীক্ষাও দেওয়াটা হয়নি, এই এসব দৌড়াদৌড়ি করতে করতে জীবনের স্বপ্নটা শেষ হয়ে গেছে, এটাই হচ্ছে বিগেস্ট মিস্টেক। মেয়েটা আপনার জীবনে আসলো কি আসলো না, তাকে বহু হিসেবে পেলেন কি পেলেন না, তাকে নিয়ে সংসার করা হলো কি হলো না, সেই জায়গাটাই সারা জীবনই ক্লাইম্যাক্স থাকত, কিন্তু যেটা আপনি লুজ করেছেন, যেটা আপনার কখনো আর ফিরে আসবে না, সেটা হচ্ছে এই ড্রিম জবটা, হয়তো বা হতো আপনি সেটা লুজ করেছেন, লেখাপড়া একটা সময় গিয়ে স্টপ হয়েছে, মেয়েটার কারণে আপনি ঢাকা শহরে আসলেন, একটা কোম্পানিতে জব করা শুরু করলেন, এবং সেটা নিয়ে আপনার এখন একটা ডালমাটাল একটা ক্যারিয়ার, রাইট, এর চেয়ে একটা ভালো ক্যারিয়ার আপনার হতে পারত, এটা হচ্ছে আপনার বিগেস্ট লুজ। এবং এটাই আমি সবসময় বলি, যেই স্ট্যাটাসেই আপনি থাকেন না কেন, সমাজের যে স্তরেই আপনি বসবাস করেন না কেন, নেভার স্যাক্রিফাইস ইউর টু ইম্পর্টেন্ট থিংস, ওয়ান ইজ এডুকেশন, সেকেন্ড ওয়ান ইজ ক্যারিয়ার, এই দুইটা জিনিস যদি আপনার হাত থেকে চলে যায় তাহলে এগুলো কখনোই রিটার্ন করবে না, কখনোই রিটার্ন করবে না, বাকি যা যাবে তা হয়তো আসবে ঘুরে ফিরে। একটা মানুষের সঙ্গে হয়তো সম্পর্ক রাখার পরে ওই সম্পর্কটা নষ্ট হয়ে গেলে মনে হতে পারে জীবন আর রেখে কি হবে, কিন্তু বিলিভ মি, টাইম যে কত বড় ড্রাগ, টাইমটা এত সুন্দর করে এটা হিল করে, আপনি একটা সময় গিয়ে মনে হবে যে সত্যি সত্যি আমি পাগলামো করেছি মেয়েটার জন্য এরকম, বা এই ছেলেটার জন্য এরকম, কিন্তু ততদিনে যদি আপনার ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়ে থাকে, আপনার এডুকেশনের কোনো ক্ষতি হয়ে থাকে, বিলিভ মি এটা আপনাকে সারাটা জীবন কষ্ট দেবে। সো আপনি যে স্টেজই বসবাস করেন না কেন, ডু নট হ্যাম্পার ইউর ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন। শেষ করতে চাই আজকের এই জীবন গল্প, সবসময় একটা কথা বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবনের অনেক কিছুই আমাদের নিজেদের হাতে নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু আমরা কোনো কিছু করার আগে বুঝি কোনটা ভুল করছি কোনটা শুদ্ধ করছি, এই ভুল শুদ্ধতে যাবার আগে, কোনো কাজ অন্যায়ভাবে করার আগে, অপরাধ করবার আগে বহুবার থট দেওয়া উচিত, এবং সবচাইতে নিকৃষ্টতম সুবিধাও যদি থেকে থাকে এটা যে আমি অপরাধটা না করলে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে, এই ভুলটা না করলে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে, আপনি ক্ষতির পথটাই বেছে নিন, কারণ সৃষ্টিকর্তা আপনার সাথে আছে। তবুও অপরাধ থেকে দূরে থাকুন, তবুও ভুল থেকে দূরে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন। আমি আমার টিম মেম্বার সাফওয়ান এবং সুশান্ত দাস সবার পক্ষ থেকে আজকের মতো শুভরাত্রি এবং ফিরে আসছি ঠিক রবিবার সিক্রেটসে। সে পর্যন্ত গুড বাই।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
Exclusively on FusionBD.com.